fear. The real fear with us.
Dear listeners, Assalamu alaikum. Feel the real fear with us. দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফমান দা হরওয়ার্ল্ডের আজকের থার্সডে নাইট এপিসোডের 144তম আয়োজনের সাথে যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন, আমি আফমান সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, এবারের ঈদ স্পেশাল এপিসোডে আমাদের আয়োজন ছিল মোট 4টি। আপনারা সকলেই আমাদের এবারের ঈদ আয়োজনকে খুবই ভালোভাবে গ্রহণ করেছেন, প্রত্যেকটি ঘটনা নিয়ে অনেক পজিটিভ কমেন্ট করেছেন। আমরা এবারের ঈদ আয়োজন নিয়ে সত্যি আলহামদুলিল্লাহ খুবই প্লিজড যে আপনাদের কাছে খুবই ভালো ভালো কমপ্লিমেন্ট পেয়েছি। অনেকগুলো ঘটনা আপনারা আলাদাভাবে রিভিউ করেছেন, সেই ঘটনাগুলো নিয়ে প্রতিনিয়ত পোস্ট করছেন, কেউ কেউ সেই ঘটনার প্লেসে গিয়ে ছবি তুলে আমাদের গ্রুপে দিচ্ছেন। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এভাবে আপনারা গ্রহণ করেছেন। আমরা এটাই চাই যে আফমান দা হরওয়ার্ল্ড বাংলার প্রতিটা আনাচে কানাচে ছড়িয়ে পড়ুক, সেই সাথে বাংলা ভাষাভাষী যারা আছেন, সারা পৃথিবীর যেই জায়গায় যারা ছড়িয়ে আছেন, যারা বাংলা ভাষা বোঝেন, বাংলা ভাষায় কথা বলেন, শুধু যে বাংলাদেশি মানুষের কথা বলবো তা না, বাংলা ভাষায় আমাদের পশ্চিমবঙ্গের অনেকেই আছেন যারা কথা বলেন, এমনকি আসামেও রয়েছেন যারা আমাদের এই বাংলা ভাষায় কথা বলেন, তারাও কিন্তু আমাদের ঘটনা শোনেন। বিশ্বের অনেক দেশ রয়েছে, সেখান থেকে আফমান দা হরওয়ার্ল্ডকে তারা শুনছেন। এভাবেই আফমান দা হরওয়ার্ল্ডের যাত্রা অব্যাহত থাকুক। আরও বেশি বেশি করে আপনারা আমাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করবেন, ছড়িয়ে দেবেন মানুষের মাঝে। তাদের কাছ থেকেও আরও অনেক ঘটনা পেতে চাই যারা নতুন নতুন ভাবে আমাদের সাথে যুক্ত হবেন, আর যারা যুক্ত আছেন তাদের কাছ থেকেও আমরা সত্য ভয়ের ঘটনাগুলো পাওয়ার জন্য বারবার অনুরোধ করে আসছি। আপনারা ঘটনা পাঠাতে পারেন লিখে বা রেকর্ড করে, আর ঘটনা পাঠাতে হবে ইমেইলের মাধ্যমে। আমাদের ইমেইল অ্যাড্রেসটা হচ্ছে afmanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটা আমি বলে দিচ্ছি, afmanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফমান দা হরর ওয়ার্ল্ড নামে, যেখানে গিয়ে আপনারা আমাদের ঘটনা সম্পর্কে বিভিন্ন মতামত দিতে পারেন, ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন, ফেসবুক গ্রুপে পোস্ট কমেন্ট দুটোই করতে পারেন। আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান স্পি নামে, সেটার লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। প্রিয় লিসেনার্স, ইয়াসার বইটি আপনারা রকমারি থেকে অর্ডার করতে পারেন, রকমারির অর্ডার লিঙ্কটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। প্রিয় লিসেনার্স, চলুন কথা বাড়াবো না, সরাসরি এখন ঘটনাতে চলে যাচ্ছি। আমাদের এবারের ঘটনাটি একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের পাঠানো, আর এবারের এপিসোডের প্রথম ঘটনাটি আমরা আমাদের শ্রদ্ধেয় এবং ভালোবাসার রেমিটেন্স যোদ্ধা ভাইদের পাঠানো ঘটনার মাধ্যম দিয়েই শুরু করতে চাই। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম জাহিদুল ইসলাম। ওনার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার নাজিরপুর গ্রামে। উনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন। যে ঘটনাটি উনি শেয়ার করেছেন, এই ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটে যাওয়া ঘটনা। উনি খুব ব্যস্ত থাকেন, অনেকবার লেখার চেষ্টা করেছেন, অল্প অল্প করে লিখেছেন, সময় নিয়ে লিখেছেন, এরপর পাঠিয়েছেন। ঘটনাটি ঘটেছিল 2003 সালে শীতকালের মাঝামাঝি কোন একটা সময়ে। তখন উনি ছোট ছিলেন, বয়স 6-7 বছর হবে এমন একটা সময়। তো একদিন রাতের বেলা ওনার খালু ওনাদের বাড়িতে এসে ওনার বাবাকে বলেন যে, ভাই বিলে মাছ ধরতে যাবেন নাকি, শুনলাম জেলেরা মাছ ধরে চলে গেছে, এখন বিলের বিভিন্ন অংশগুলো পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এখানে একটা ব্যাপার কি প্রিয় লিসেনার, সেটা হচ্ছে যে বিলের বিভিন্ন জায়গায় জেলেরা ইজারা নেয়, এরপর তারা যখন মাছ ধরে চলে যায় তখন গ্রামের বিভিন্ন লোকজন সেখানে মাছ ধরতে যায়। কারণ হচ্ছে যে বিলের ওই জায়গাগুলোতে তারা মাছ চাষ করেন, স্বাভাবিকভাবেই তো সকলের জন্য সেইখানে মাছ ধরা উন্মুক্ত না, কিন্তু তারা যখন মাছ ধরে চলে যান এরপর লোকজন সেখানে যায়। এই জন্যই মূলত খালু এই জাহিদুল ইসলাম ভাইয়ের বাবাকে এসে মাছ ধরার প্রস্তাবটা দেন। তখন তার বাবা চিন্তা করেন, গেলে তো মন্দ হয় না, অনেকদিন ধরেই তো মাছ ধরতে যাওয়া হয় না। তখন খালু বলেন যে ঠিক আছে যাবেন যেহেতু, তাহলে ভোরবেলা আমি আর আপনি জাল নিয়ে রওনা হব, কি বলেন? তখন জাহিদ বাবা বলেন আচ্ছা ঠিক আছে, সময় মতো আমার বাড়িতে চলে আসেন, যাব। এদিকে বাবা এবং খালুর কথা শুনে এই জাহিদুল ইসলাম ভাই উনি বলে ওঠেন যে আমিও যাবো মাছ ধরতে। তখন ওনার খালু এবং বাবা বলছে আরে বেটা তুই ওখানে গিয়ে কি করবি? তখন এই জাহিদ ভাই বলছেন যে কেন আপনারা মাছ ধরবেন আর আমি পাতিল ধরে রাখবো। তো জাহিদ ভাইয়ের কথা শুনে খালু জাহিদ ভাইয়ের বাবাকে বলেন যে আচ্ছা ভাই নিয়ে চলেন না, বাচ্চা মানুষ, ওরও তো শখ করছে, ও শিখুক কীভাবে মাছ ধরতে হয়। তখন কথা হলো যে ভোরবেলা এসে খালু সবাইকে ডাক দেবেন। এরপরে খালু চলে গেলেন। তো ওই রাত্রে ওনারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছেন। এদিকে এই যে জাহিদ ভাই তার আবার মাছ ধরা দেখতে খুব ভালো লাগতো, এই কারণেই মূলত উনি চান্স মিস করতে চান নাই, মনে মনে তো খুব খুশি সকাল হলেই মাছ ধরতে যাবেন। তো যাই হোক ওনার ঘুম ভাঙে, ওনার বাবা ডাক দিয়েছেন যে কিরে যাবি না, ওঠ ওঠ ওঠ। তো বাবার ডাক শুনে তো লাভ দিয়ে উঠে পড়েছেন, ঘর থেকে মোটামুটি প্রস্তুতি নিয়ে বাইরে বের হবেন। প্রচণ্ড শীত হওয়ার জন্য শীতের জামাটা পরে নিলেন আর বড় একটা পাতিল নিলেন, ওনাদের এলাকায় এটাকে পাতিলা বলে আর কি, আমরা পাতিল বলি। তো পাতিল নিয়ে রওনা দিয়েছেন, ওদিকে খালুও চলে আসছেন, তিনজন একসাথে বিলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তো খালু একটা হারিকেন সাথে করে নিয়ে আসছেন, বাইরে তাকিয়ে দেখা যায় যে তখনও বেশ অন্ধকার আর কুয়াশাও পড়েছে বেশ। এদিকে জাহিদ ভাইয়ের বাবা বলছেন যে ভাই এত ভোরে চলে আসলেন এখনো তো আলোই ফুটলো না। তখন আবার খালু বলছেন যে আরে তাড়াতাড়ি না গেলে বাকিরা আমাদের আগে ওখানে চলে যাবে, তখন তো মাছ পাওয়া যাবে না, আর মাছ তো মূলত যারা চাষ করছিল ওরা তো ধরেই নিয়ে গেছে, আর পুঁটি ট্যাংরা বা এই টাইপের মাছ যা আছে সেগুলো সকলের জন্য উন্মুক্ত, কিন্তু আমাদের আগে যদি সব লোক চলে যায় তাহলে আমরা কি মাছ পাবো? এই জন্যই তো একটু তাড়াতাড়ি যাওয়া, আর সবাই এরকম তাড়াতাড়ি করেই যায়, গিয়ে দেখো ওখানে আমাদের মতো এই চিন্তা করে আরো বহু লোক আসছে। তো এই ধরনের কথা বলতে বলতে ওনারা হাঁটতে লাগলেন। ঘন কুয়াশার জন্য সামনে অবশ্য তেমন কিছু দেখা যাচ্ছিল না, আর যেহেতু ওই রাস্তাঘাট বিল সবই ওনাদের পরিচিত তাই হাঁটতেও কোনো অসুবিধা হচ্ছিল না। দিনের বেলা এই জাহিদুল ইসলাম ভাইদের বাড়ি থেকে ওই বিলটা খুব ভালোভাবেই দেখা যেত। তো বিলের একটু বর্ণনা বোঝার সুবিধার্থে দেয়া দরকার, বিলের মাঝখানে একটা বড় গভীর জায়গা রয়েছে, এটাকে সবাই বড় পুকুর বলে, আর ছোট্ট আরো দুটো পুকুর রয়েছে। তো ছোট দুই পুকুরের মাঝখানে মাটি দিয়ে উঁচু করে একটা ভিটা বানানো হয়েছে, আর সেখানে সারিবদ্ধভাবে অনেকগুলো তাল গাছ আর খেজুর গাছ লাগানো ছিল, আর ভিটার মাঝখানে ছোট ছোট অনেকগুলো কবর ছিল। অনেকে বলতো যে মাছ ধরতে গিয়ে বিলের মধ্যে নাকি বিভিন্ন সময় বড় বড় সাপ ধরা পড়ত, এগুলো মেরেও ফেলত, এগুলো নাকি সেই সাপেরই কবর, উঁচু উঁচু যেই ছোট ছোট জায়গাগুলো রয়েছে ওই ভিটার। তো অনেকে বলতো এগুলো নাকি জিনদের কবর, বিভিন্নভাবে বিভিন্ন কথা প্রচলিত ছিল আর কি। আর বড় পুকুরের পশ্চিম দিকে একটা বড় মোটা গাব গাছ ছিল, আর এই বিলটার নাম হলো হিতারমার বিল। তো ওনারা 5 মিনিট হাঁটার পর ওই হিতারমার বিলে চলে আসছেন। পুকুরগুলোতে জেলেরা জাল দিয়ে মাছ ধরে নিয়ে যাওয়াতে এখন সবার জন্য উন্মুক্ত হয়ে গেছে মাছ ধরা। এদিকে জাহিদ ভাই তারপর ওনার বাবা এবং খালু ওই বড় পুকুরের সামনে এসে একটা নৌকাতে উঠেছেন, ওখানে কিন্তু ওনাদের একটা ছোট নৌকাও ছিল, মূলত ওখানে দুটো নৌকা ছিল, আর নৌকাগুলো মূলত জেলেরাও ব্যবহার করত ওনারাও ব্যবহার করতেন। তো ওনারা একটা নৌকাতে উঠে পড়েছেন আর কি। জাহিদ ভাই কি করেছেন ওই নৌকার মাঝখানে বসেছেন পাতিল হাতে নিয়ে, তো ওনার বাবা নৌকা বাইছে আর ওনার খালু জাল পানিতে ফেলছে। তখন বিলের মধ্যে ওনারা তিনজন ছাড়া আর কেউ ছিল না। খালু জাল থেকে মানে ওই মাছ ওঠানোর চেষ্টা করছেন, তো দেখা গেল যে অনেক মাছই ধরা পড়েছে। তো ওনারা সবাই জাল থেকে মাছগুলো বের করে ওই পাতিলে রাখছিলেন। তো এভাবে কয়েকবার খালু জাল ফেলার পর পাতিলটা ভরেই গেল মাছে, আল্লাহর রহমতে অনেক মাছ পেয়েছিলেন আর কি, পাতিলটা ভরে গেছে। আর পাতিলটাও কিন্তু বেশ বড় একটা পাতিল ছিল, এরকমই একটা বড় পাতিল নিয়ে আসছিলেন জাহিদ ভাই। খালু তখন আবারও পানিতে জাল ফেলেছেন, মানে পাতিল ভরে প্রায় গিয়েছে। এরপরও হঠাৎ করেই শোনা গেল কে যেন কান্না করছে, প্রথমবার বিষয়টি মনের ভুল ভেবে ওনারা উড়িয়ে দেন। এরপর আবারও উনি কান্নার শব্দ শুনতে পান। তখন খালু জাহিদবার বাবাকে বলেন, ও ভাই আপনি কি কোনো শব্দ শুনতে পাচ্ছেন? তখন খালুর বাবা কথাটা শুনে এড়িয়ে গেলেন, কিছু একটা ইশারা দিলেন। এটা আবার জাহিদ ভাই বুঝতে পেরেছিলেন। জাহিদ ভাই বুঝতে পারলেন যে যদি জাহিদ ভাইয়ের বাবা বলেন যে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, তাহলে জাহিদ ভাই ভয় পেতে পারেন, ছোট মানুষ। এই জন্য মূলত ওই খালুকে ইশারা দিয়েছিলেন যে চুপ থাকো, মানে উনিও শুনতে পেয়েছেন আসলে। এরপরে জাহিদ ভাইয়ের বাবা বলেন, আরে ও তেমন কিছু না, তো মাছ ধরেন মাছ ধরেন। তো খালু আবারও মাছ ধরা শুরু করেছেন। এরপর আবারও সেই কান্নার শব্দটা ভেসে আসতে লাগলো। এবার মনে হচ্ছে শব্দটা আরো জোরে। এবার কিন্তু এই জাহিদুল ইসলাম ভাই শুনতে পেয়েছেন। এবার উনি নিজেই ওনার বাবাকে বললেন, ও বাবা এত রাতে কে কান্না করছে এখানে? এই কথা শোনার পর ওনার বাবা বুঝতে পারলেন যে এখন তো আর এই বিষয়টা লুকিয়ে লাভ নেই। তো ওনার বাবা উত্তর দিলেন, আরে ও কিছু না, আমি দেখছি, তুই ভয় পাস নে, দেখি কে কান্না করে। তো এরপর হয় কি যে ওনার বাবা কান্নার শব্দটা কোন দিক থেকে আসছে সেটা লক্ষ্য করে নৌকা চালাতে লাগলেন। ঘন কুয়াশার জন্য ভালো করে দূরের জিনিসগুলো বোঝা যাচ্ছিল না, তবে অনুমান করতে পারলেন যে শব্দটা সেই গাব গাছের ওই দিকটা থেকেই আসছে। তো ওনার বাবা নৌকাটা নিয়ে এদিকে এগোতে লাগলেন। খানিকটা সামনে যেতেই হারিকেনের আবছা আলোয় ওনারা দেখতে পান যে গাব গাছের নিচে লাল টাইপের শাড়ি পরা একজন মহিলার মতো দেখতে ঘোমটা দিয়ে বসে বসে কান্না করছে। চেহারা দেখা যাচ্ছে না। তো খালু বেশ সাহসী মানুষ ছিলেন, তিনি ওই মহিলাকে বললেন, এই কে আপনি, আর এত রাত্রেবেলা এখানে বসে কান্না করতেছেন কেন? খালুর কথা শুনে ওই মহিলাটির কান্না বন্ধ হয়ে গেল। একটু পর ওই মহিলা কি করলো, এক লাফ দিয়ে উঠে দাঁড়ালো। সাধারণত বসা থেকে উঠে দাঁড়ানোর একটা স্টাইল আছে, মানুষ যেটা ফলো করে, বিশেষ একটা পদ্ধতিতেই মানুষ বসা থেকে উঠে দাঁড়ায়। কিন্তু মনে হচ্ছে এই মহিলাটা সাঁ করে উঠে দাঁড়ালো। এরপর মহিলা তার মাথার উপরে থাকা ঘোমটাটি সরিয়ে নিল। ঘোমটা সরানোর পর ওনারা যেটা দেখতে পেলেন তা দেখে ওনাদের কারো কোনো হুঁশই ছিল না, এমন একটা অবস্থা। ওনারা দেখতে পেলেন যাকে ওনারা মহিলা মনে করেছেন তার চেহারাটা অনেকটাই শেয়ালের মতো, চোখ বলতে মনে হচ্ছে কিছুই নাই, চোখের বদলে সেখানে মনে হচ্ছে লাল আগুনের লাভা, হাত পা কালো পশমে ঢাকা। ওনাদের দিকে তাকিয়ে জোর জোরে হাসতে লাগলো। এরপর বলল, আমার এখানে এসে আমাকে না বলেই মাছ ধরছিস, ভালো কথা, আমাকে কয়েকটা মাছ দিয়েছ, আমাকে মাছ না দিয়ে কোথায় যাবি, খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কয়েকটা মাছ দিয়েছ। ওনারা সবাই সেদিকে শুধু হা করে তাকিয়ে আছেন, কেউ কোনো নড়াচড়া করতে পারছেন না। এইবার ওই মহিলা রূপী জন্তুটা ওনাদের দিকে অগ্রসর হতে লাগলো। তো ওনারা চিন্তা করেছিলেন যে এই জিনিসটা অগ্রসর হয়ে কতটুকু আসবে, ওই পানি পর্যন্তই আসবে, এরপর তো আসতে পারবে না। কিন্তু না, ওনাদেরকে অবাক করে দিয়ে দেখা গেল ওই মহিলা রূপী জন্তুটি পানির উপরে অনায়াসে হেঁটে হেঁটে ওনাদের নৌকার দিকে আসছে। এমন দৃশ্য দেখে জাহিদুল ইসলাম ভাই তো অজ্ঞান হওয়ার উপক্রম। হঠাৎ করে খালু জাহিদ ভাইয়ের বাবাকে চিৎকার দিয়ে বলে ওঠেন, ভাই বাঁচতে চাইলে তাড়াতাড়ি নৌকা পারে ভিড়ান, দৌড়াতে হবে পানির মধ্যে, এই নৌকা বাইয়ে আমরা কিন্তু আগাতে পারবো না। তখন এই জাহিদুল ইসলাম ভাইয়ের বাবারও যেন হুশ ফেরত আসলো, তিনি সময় নষ্ট না করে ওই লগি দিয়ে তাড়াতাড়ি পারের দিকে নৌকাটাকে নিয়ে যেতে লাগলেন। এদিকে জাহিদুল ইসলাম ভাই তখনও কিন্তু ওই জন্তুটার দিকেই তাকিয়ান। উনি দেখেন যে ওই জিনিসটা হেঁটে হেঁটে নৌকার দিকে এগিয়ে আসছে। এদিকে ওনার বাবা তো অনেক জোরে জোরে লগি টেনে পারে আনলেন নৌকাটাকে। পারে আসা মাত্রই খালু এই জাহিদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে ওই পাতিলটা হাতে নিলেন, আর জাহিদুল ইসলাম ভাইয়ের বাবা জাহিদুল ইসলাম ভাইকে কোলে তুলে নিয়ে দৌড়াতে লাগলেন। পিছনে তখন ওই জন্তুটি ওনাদের দিকে এগিয়ে আসছে, সেটা কিন্তু দেখা যাচ্ছিল। জাহিদুল ইসলাম ভাইকে যখন কোলে নিয়েছেন, তো কোলে নিয়েছেন এমনভাবে যে জাহিদুল ইসলাম ভাইয়ের বুক এবং তার বাবার বুক একসাথে, বুকের সাথে জড়িয়ে ধরে উনি দৌড়াচ্ছেন। মাথাটা তো পেছন দিকে, পেছনে কি হচ্ছে এটা তো জাহিদুল ইসলাম ভাই দেখতে পাচ্ছেন, কিন্তু তার বাবার চেহারা তো সামনের দিকে, উনি দেখতে পাচ্ছেন যে ওই জিনিসটা এগিয়ে আসছে। হঠাৎ করে দমকা হাওয়া বইতে শুরু করলো। অথচ কোনো হাওয়াই কিন্তু আশেপাশে ছিল না, শীতকালে এমনিতেও কিন্তু বাতাস কম বয়। এদিকে খালু এই পাতিল পূর্ণ, আসলে পাতিলটা তো পূর্ণ ছিল মাছে, যার কারণে পাতিলটা কিন্তু অনেক ভারী ছিল, আর পাতিলটা মাছে পূর্ণ হওয়ার কারণে ভালোভাবে দৌড়াতে পারছিলেন না। একটা পর্যায়ে যখন দেখলেন ওই পিশাচটা পিছু পিছু আসছেই, বাধ্য হয়ে উনি ওই পাতিলটা ফেলে দিলেন, ফেলে দিয়ে দৌড়াতে লাগলেন। মূলত ওনারা কিন্তু ওনাদের বাড়ির দিকে দৌড়াচ্ছিলেন না, কাছে পিঠে যেই জায়গায় ডাঙা ছিল সেখানেই নৌকাটা ভিড়িয়েছিলেন, ওনাদের বাড়ি ছিল অন্য সাইডে। তো ওনারা যেদিক দিয়ে দৌড়াচ্ছেন একটা গ্রামে ওনারা ঢুকে পড়েন, একটা বাড়ির সামনে এসে তিনজন চিৎকার চেঁচামেচি শুরু করেন। এদিকে তো জাহিদুল ইসলাম ভাই অজ্ঞান হয়ে গেছেন ভয়ে, চিৎকার শুনে বাড়ির অন্য সবাই বের হয়ে আসে। এর মধ্যে হয় কি যে এই জাহিদুল ইসলাম ভাইয়ের বাবা এবং খালু তারাও অজ্ঞান হয়ে গিয়েছিলেন, যদিও বা এই তিনজনকেই ওই বাড়ির লোকজন চিনতেন খুব ভালো করেই, মানে জাহিদুল ইসলাম ভাইকেও চিনতেন, জাহিদুল ইসলাম ভাইয়ের খালু বাবা তাদেরকেও চিনতেন। তো বাড়িতে খবর পাঠানো হয় এই অবস্থা, আপনারা আসেন, আপনাদের বাড়ির তিনজন সদস্য এরকম অজ্ঞান হয়ে গেছে। তো পরের দিন দুপুরের দিকে জাহিদুল ইসলাম ভাইয়ের জ্ঞান ফেরে, উনি তাকিয়ে দেখেন আশেপাশে অনেক মানুষ, আর ওনার পাশে ওনার বাবা এবং খালুও শুয়ে আছেন। মূলত তাদের জ্ঞান আরো আগেই ফেরত এসেছিল। এরপর একজন লোক গিয়ে একজন কবিরাজকে নিয়ে আসেন, দেখে কবিরাজ আসছেন ওনাদের ওখানে, ওনাদেরকে পানি পড়া খেতে দেন। এরপর পানি পড়া যখন ওরা খেয়েছেন বেশ একটু ভালো অনুভব করেন। এরপর মূলত খালু সবাইকে এই বিষয়টা খুলে বলেন। সব শুনে কবিরাজ বলেন যে আপনারা তো অনেক বড় একটা বিপদ থেকে আল্লাহর রহমতে বেঁচে গিয়েছেন, এত রাত্রেবেলা আপনারা ওই গাব গাছের ওইদিকে কেন গেছেন, জানেন না ওই জায়গাটা খুব ভয়ঙ্কর, আর খুব ভালো একটা বুদ্ধিমানের কাজ করেছেন যে ওই মাছের পাতিলটা আপনারা ওখানে ফেলে দিয়ে চলে আসছেন, তা না হলে ওই জিনিসটা পিছু পিছু আপনাদের বাড়িতে ঢুকে পড়ত, তখন কিন্তু অনেক বড় বিপদ হতো, পরিবারের সবাই এই ভয়ঙ্কর পিশাচিনীর আক্রমণের শিকার হতেন। তো যাই হোক, এরপর ওনারা তিনজনই বাড়িতে ফেরত আসছেন। খালু বিকেলবেলা ওই যেখানে পাতিলটা ফেলে দিয়েছিলেন সেখানে গিয়েছিলেন, সেখানে গিয়ে দেখতে পান ওই পাতিলটা একদম চ্যাপ্টা হয়ে পড়ে আছে, ওর ভিতর তো মাছ থাকার প্রশ্নই নাই, মনে হচ্ছে যে ওর ভিতরে সব মাছগুলো খেয়ে নিয়ে ওই পাতিলটা দুমড়ে মুচড়ে চ্যাপ্টা করে ওখানে রেখে গিয়েছে। তো এই ঘটনার পর জাহিদুল ইসলাম ভাই বেশ কয়েকদিন অসুস্থ ছিলেন, জ্বর হয়েছিল। এরপর আল্লাহর রহমতে ঝাড়ফুঁক করার মাধ্যম দিয়ে উনি সুস্থ হয়ে যান। তো এটাই ছিল ঘটনা। এই হিতারমার বিল নিয়ে নাকি আরো অনেক ঘটনা রয়েছে, জাহিদুল ইসলাম ভাইয়ের বড় ভাইয়ের সাথেও ঘটনা রয়েছে, উনি পরবর্তীতে সেটা শেয়ার করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। প্রিয় লিসেনার্স, আমরা সাধারণত বিল রিলেটেড ঘটনা যেগুলো পাই সেগুলোতে দেখা যায় কোনো একজন ব্যক্তির সাথে ঘটনা ঘটেছে, কিন্তু এখানে দেখা গেল যে তিনজন ব্যক্তি একই সময় এই ঘটনাটি প্রত্যক্ষ করেছেন, যার মধ্যে এই যে 6-7 বছর বয়সী জাহিদুল ইসলাম ভাইও ছিলেন, তিনিও নিজের চোখে ওই শিশু বয়সে এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখেছিলেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাই জাহিদুল ইসলামকে কষ্ট করে ঘটনাটি লিখে পাঠানোর জন্য। লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের 144তম এপিসোডের নতুন আরো একটি ঘটনায়। প্রিয় লিসেনার, আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের থার্সডে নাইটের 144তম আয়োজনের নতুন আরো একটি ঘটনায়। এখন যার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তার নাম মোহাম্মদ আব্দুল্লাহ রনি। ওনার বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের সাকুচাইল গ্রামে। উনি একজন স্টুডেন্ট, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে উনি লেখাপড়া করছেন এবং আফন্দ হরওয়ালের একজন রেগুলার লিসেনার। ওনার পাঠানো ঘটনায় চলে যাই। মূলত ঘটনাটি ওনার বাবার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। ঘটনায় যাওয়ার আগে ওনাদের গ্রামের অবস্থান সম্পর্কে একটু বলা যাক। মাধবপুর উপজেলা হচ্ছে সিলেট বিভাগের প্রবেশদ্বার। ওনাদের গ্রামের অবস্থান হল মাধবপুর উপজেলা ঢাকা সিলেট যে মহাসড়ক সংলগ্ন রতনপুর নামক যে জায়গাটা রয়েছে, এই রতনপুর থেকে 3.5 কিলোমিটার পশ্চিমে গেলে ওনাদের ইউনিয়ন ছাতিয়াইন, আর ছাতিয়াইন থেকে 2.5 কিলোমিটার উত্তরে গিয়ে আবার 1.5 কিলোমিটার পশ্চিমে গেলেই হচ্ছে ওনাদের সেই সাকুচাইল গ্রাম। ছাতিয়াইন থেকে ওনাদের গ্রামের দিকে যে রাস্তাটা এসেছে এটাকে ওনারা বলেন হচ্ছে বড় সড়ক। আর এই সড়কের পাশেই আছে একটি খাল, মূলত স্থানীয়ভাবেই বড় সড়ক ওনারা বলে থাকেন। এই খালটিকে ওনারা ডাকেন হচ্ছে সড়কের খাল। এখন আমরা ঢুকে যাই মূল ঘটনায়। ঘটনার সময় আনুমানিক 1980 কি 81 সাল এরকম হবে। তো ওনার বাবার নাম মোহাম্মদ আব্দুস শুকুর মিয়া। ওনার বাবা ছোটবেলা থেকেই মাছ ধরার প্রতি দারুণ নেশা ছিল, আর মাছ ধরার বিভিন্ন কলাকৌশল সম্পর্কে উনি বেশ ভালোই জানতেন, আর এই কলাকৌশলগুলো খুব ভালোভাবেই রপ্ত করেছিলেন। সময়টা বর্ষাকাল। ওনাদের বাড়ির পাশের এক চাচা যার নাম হচ্ছে মোহাম্মদ সাক্কর আলী, তিনিও মাছ ধরা বেশ পারদর্শী ছিলেন। তো ওনার বাবা এবং এই সাক্কর চাচা প্রায়ই রাতের বেলা মাছ ধরতে যেতেন। বর্ষাকালের শেষের দিকে এই সড়কের খালে প্রচুর মাছ ধরা পড়ত। একদিন দিনের বেলা প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে সড়কের খালে মাছ ধরা পড়ত আবার বেশি। সেদিন এই সাক্কর চাচা ওনার বাবাকে বলেন যে আরে আব্দুল শুকুর, আজ তো অনেক বৃষ্টি হয়েছে, চল রাত্রে সড়কের খালে মাছ ধরতে যাই। এদিকে রনি ভাইয়ের আব্বা তো এক পায়ে রাজি, দুজনেই সিদ্ধান্ত নিলেন যে ওই রাত্রে সড়কের ওই খালে মাছ ধরতে যাবেন। এশার আজানের পর দুজনে রওনা হলেন খালের দিকে। যেতে যেতে 8টা কি 8:30 বেজে গেছে। খালে পৌঁছে দেখা গেল খালের মধ্যে অনেকেই মাছ ধরার জন্য নেমে পড়েছেন, আর যারা মাছ ধরছেন তাদের মধ্যে অধিকাংশ মানুষই ওনাদের পাশের গ্রামের, কয়েকজন অবশ্য আছেন ওনাদের গ্রামেরই। তো রনি ভাইয়ের আব্বা এবং এই সাক্কর চাচা জাল পেতে মাছ ধরা শুরু করলেন। প্রথম অবস্থায় তেমন মাছ ওঠেনি, এই ছোট ছোট কিছু মাছ পাওয়া গেছে আর কি, বড় মাছ পান নাই আর কি। তখন ওনারা ওনাদের গ্রামের যে লোকগুলো ছিল তারা অনেক আগেই এসেছিলেন মাছ ধরতে, মানে ওনাদের অনেক আগে আসছিলেন তারা মাছ ধরতে, ধরে তারা ক্লান্ত হয়ে গেছেন, অনেক মাছ ধরেও ফেলেছেন, এই জন্য ওনারা আবার বাড়িতে চলে যাওয়ার জন্য রওনা দেওয়া শুরু করেছেন। রাত তখন বেজে গেছে আনুমানিক 11:30 মতো। ওই সাক্কর চাচা ওনার আবার বিড়ি খাওয়ার মারাত্মক বদভ্যাস ছিল, বিড়ির নেশা উঠলে ওনার কোনো কিছুই মনে থাকতো না, আর উনি যতটুকু বিড়ি এনেছিলেন সেটা শেষ হয়ে গেছে। তাই এই সাক্কর চাচা রনি ভাইয়ের আব্বাকে বলেন যে হ্যারে আব্দুল শুকুর, আমি বাড়ি থেকে আসি রে, তুই মাছ ধর, আমি বিড়ি নিয়ে আসি, কোটা বিড়িতে টান পড়ে গেছে, বিড়ি শেষ। তো এই বলে এই সাক্কর চাচা ওই যে যেই লোকগুলো চলে যাচ্ছিলেন তাদের সাথে রওনা হয়েছেন তার বাড়ির দিকে। খাল থেকে এই রনি ভাইদের বাড়ির দূরত্ব ছিল 1 কিলোমিটারের মতো। এই সময় কিন্তু ওনাদের পাশের গ্রামের লোকেরাও ছিল তার সাথে। তো চাচা যাওয়ার ঘন্টাখানেক পরেই একদম মারাত্মকভাবে বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি। বৃষ্টি পড়া দেখে ওই যে লোকজন, যে কয়েকজন ছিল আশেপাশে যারাও মাছ ধরছিলেন, এরাও বাড়িতে চলে গেছে। খালে এখন শুধু এই রনি ভাইয়ের আব্বা একা, চারদিকে শুনশান নিরবতা। এইভাবে 10 থেকে 15 মিনিট মুষলধারায় বৃষ্টি হয়েছে। 10 থেকে 15 মিনিট পর বৃষ্টি কমে গিয়ে ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি পড়া থেমে যাওয়ার পর থেকেই মূলত বড় বড় মাছ ওঠা শুরু হয়েছে। এতক্ষণ কিন্তু ছোট ছোট মাছ ধরছে, ছোট ছোট ট্যাংরা, পুঁটি, টাকি, এগুলো। এই যে এতক্ষণ অতিবাহিত হয়ে গেল, সাক্কর চাচার কিন্তু আসল খবর নাই। যেহেতু বৃষ্টি হয়েছে, সাক্কর চাচা এই কারণে হয়তো আসতে পারছেন না, এরকম হয়তো বা চিন্তা করেছেন রনি ভাইয়ের আব্বা। এদিকে বড় বড় মাছ ওঠা দেখে রনি ভাইয়ের আব্বার তো এবার মাছ ধরার নেশা ভালো মতোই চেপে বসেছে, যে ভালোই তো মাছ পাচ্ছি বড় বড়। তো অনেকগুলো বড় বড় মাছ পেয়েছেন উনি, এর মধ্যে ছিল 2 থেকে 3টা বড় বড় বোয়াল মাছ। বড় বড় বলতে মানে অনেক বড় না, তবে হয়তো বা সাইজ হবে কেজি দেড়েকের মতো এরকম। আর এরকম মাছ ধরা যেহেতু চলছে, উনিও গভীর মনোযোগ দিয়ে মাছ ধরছেন। হঠাৎ করে রনি ভাইয়ের আব্বা খেয়াল করলেন যে মনে হচ্ছে যে ওনার মাছের যে ব্যাগটা রয়েছে, যে ব্যাগের মধ্যে উনি মাছ রাখছেন, এটা ধরে কেউ টানছে। এটা অনুভব করে ওনার আব্বা পেছন দিকে তাকিয়ে দেখেন যে একটা শেয়াল পানির মধ্যে নেমে এসেছে, মাছের ব্যাগ কামড় দিয়ে টানছে, আর শেয়ালটা বেশ অনেক উঁচু, মানে অনেক বড় সাইজের একটা শেয়াল। বনি ভাইয়ের আব্বা ভেবেছেন রাতের বেলা শেয়াল তো থাকতেই পারে, তো ওনার কাছাকাছি থাকা একটা লাঠি ছিল, ওনারা কি করতেন ওই লাঠি অনেক সময় সাথে রাখতেন সামনে কতটুকু পানি এটা বোঝার জন্য, ওই সামনে কাদার মধ্যে গেড়ে রাখতেন, আবার এগিয়ে যাওয়ার পর লাঠিটা নিয়ে আবার একটু সামনে গিয়ে গেড়ে রাখতেন, মানে বোঝা যেত যে ওখানে পানি কতটুকু, এরকম কারণে লাঠিগুলো অনেক সময় সাথে রাখতেন। তো উনি ওই লাঠিটা উঠিয়ে ওই শেয়ালকে ধাওয়া করেছেন, শেয়ালও পানির মধ্যে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে অন্যদিকে চলে গেছে, যেদিকে কোম্পানি ওদিকে চলে গেছে, উনি আবার মাছ ধরায় মনোযোগ দিয়েছেন। কিছুক্ষণ পর পেছন থেকে আবার শব্দ আসে, এবারও রনি ভাইয়ের আব্বা যখন পেছন দিকে তাকিয়েছেন তখন দেখতে পান একটা নয় দুটা শেয়াল একসাথে ওই মাছের ব্যাগ কামড় দিয়ে টানা হেঁচড়া করছে। এবারও একই পদ্ধতিতে শেয়ালগুলোকে উনি তাড়ানোর চেষ্টা করেন, একই রকম ভাবে শেয়ালগুলো চলেও যায়। কিছুক্ষণ পর আবার পেছন থেকে শব্দ আসছে, এবার টানা হেঁচড়া না, গড়গড় গড়গড় শব্দ হচ্ছে। রনি ভাইয়ের আব্বা পেছন দিকে তাকিয়েছেন, দেখতে পান এবার আর দুই তিনটা না, কমপক্ষে 15টি শেয়াল আস্তে আস্তে তার দিকে ঘিরে ধরছে, ওনাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলছে। আর এক একটা শেয়াল অনেক বড় সাইজ, মানে পানির মধ্যে নেমে এসেছে, বোঝাই যাচ্ছে যে এগুলো অনেক বড় সাইজ, যেখানে ওনার প্রায় হাঁটু পর্যন্ত পানি, সেখানে একটা শেয়াল যদি নেমে পড়ে তার শরীরের কতটুকু অংশই বা ভেসে থাকতে পারে, কিন্তু মনে হচ্ছে ওই শেয়ালের হাঁটু পর্যন্ত পানিও হচ্ছে না। তাহলে শেয়ালগুলো কত বড় ছিল, আর ওদের চোখ থেকে মনে হচ্ছে আগুন ঝরে পড়ছে, এতটা জলজল করছে চোখগুলো। এতক্ষণ পর্যন্ত রনি ভাইয়ের আব্বা খালের মধ্যে একাই ছিলেন, ওনার আব্বার মনের মধ্যে তখনও কিন্তু ভয়ডর কাজ করেনি, কিন্তু এবার এতগুলো শেয়াল চারদিক থেকে ঘিরে ধরেছে আর এগুলোর সাইজ এত বড়, এগুলো দেখে উনি ভয় পেয়েছেন। তখন উনি বুঝতে পারেন উনি মারাত্মক একটা বিপদের মধ্যে পড়েছেন। আশেপাশে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে এখন মানুষের কোনো অস্তিত্বই পাওয়া যাবে না, খালের মধ্যে এই ভয়ঙ্কর শেয়ালগুলোর মোকাবেলায় উনি একা একজন মানুষ। এমত অবস্থায় এই ভয়ঙ্কর শেয়ালগুলো আস্তে আস্তে রনি ভাইয়ের আব্বার দিকে এগিয়ে আসছে, এদিকে ওনার মুখে যা দোয়া দুরুদ আসছে তাই পড়ছে, এলোমেলো হয়ে যাচ্ছে ভয়ে। একটা পর্যায়ে বোঝা যাচ্ছিল যে ওরা একসাথে তার উপর আক্রমণ করবে, তখন রনি ভাইয়ের আব্বা চোখ বন্ধ করে জোরে জোরে আল্লাহর নাম নেওয়া শুরু করেন। হঠাৎ করে উনি ফিল করেন চারদিকে শুনশান নিরবতা, উনি চোখ খুলে তাকিয়ে দেখেন আশেপাশে কেউ নেই। শীতল আবহাওয়ায় রনি ভাইয়ের আব্বার সারা শরীর দিয়ে ঘাম বেয়ে মাটিতে পড়ছে, শীতল আবহাওয়ায়ও কিন্তু উনি এভাবেই ঘেমে যাচ্ছেন। হঠাৎ করে রনি ভাইয়ের আব্বা শুনতে পান যে ওই বড় সড়কের উপর দিয়ে একটা ঘোড়া, ঘোড়া যেভাবে ডাকে এভাবে শব্দ করতে করতে রনি ভাইয়ের আব্বার দিকেই এগিয়ে আসছেন। এটা দেখে তো ওনার আব্বার আরো নাজেহাল অবস্থা, একটু আগে ছিল শেয়াল, এখন আবার ঘোড়া, এই এলাকায় ঘোড়া আসবে কোত্থেকে, তাও আবার এরকম একটা ঘোড়া। ঠিক এই সময় ওনার আব্বার মনে পড়ে যায় দাদার বলা একটি কথা। রনি ভাইয়ের দাদা ছিলেন একজন পরহেজগার মানুষ, তিনি প্রতিনিয়ত আল্লাহর ইবাদত করতেন, আর রনি ভাইয়ের আব্বার মাছ ধরার প্রতি এত আগ্রহ দেখে ওনার দাদা রনি ভাইয়ের আব্বাকে একদিন ডেকে বলেছিলেন, যারে আব্দুল শুকুর, তুই যদি রাত বিরাতে মাছ ধরতে গিয়ে কোনো বিপদ আপদের সম্মুখীন হোস, বিশেষ করে জিন রিলেটেড কোনো সমস্যার সম্মুখীন হোস, তাহলে আমি একটি আমল বলে দিচ্ছি, সেটা করবি ইনশাল্লাহ তোর কোনো ক্ষতি হবে না। আমলটা হলো তুই যেই জাল দিয়ে মাছ ধরবি বা যেই জিনিসটা দিয়ে মাছ ধরবি সেটার চার কোনায় চার কুল, অর্থাৎ সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই চার কুল পরে ফু দিবি, ইনশাল্লাহ কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। তো রনি ভাইয়ের আব্বা যে জাল দিয়ে মাছ ধরেন সেই জালকে ওনারা চিটকি বা ঝিটকি জাল এরকম বলেন আর কি, বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত এই জাল। তো অনেকে আবার এই জালকে খরা জাল বলে থাকে। যখন এই বিষয়টা মনে পড়ে যায় তখন অনিভাইয়ের আব্বা আর বিলম্ব না করে ওই আমলটা করে জালের চার কোনায় চারটা ফু দিয়ে জালটাকে উল্টিয়ে কাঁধে নিয়ে নেন। চিন্তা করলেন এখন বাড়ি চলে যাবেন, এখন আর এখানে থাকবেন না। এরপরই মনে হচ্ছে শুরু হয়ে গেল ঝড় তুফান, রাস্তার গাছগুলো মনে হচ্ছে ভেঙে চুরে ওনার গায়ের উপর পড়ে যাবে। এদিকে উনি তো ওই মাছের ব্যাগটা জালের সাথে বেঁধে নিয়ে শরীরের সবটুকু শক্তি দিয়ে ছুটলেন বাড়ির দিকে। খাল থেকে উঠে বড় সড়ক পার হয়ে ছুটলেন ওনাদের গ্রামের দিকে। তো ওনার আব্বার কাছে মনে হচ্ছিল পেছন থেকে যেন রাস্তার পাশে থাকা গাছগুলো ভেঙে ওনার গায়ের উপর পড়বে এমন একটা অবস্থা। ওনার আব্বা তো জাল কাঁধে নিয়ে দৌড়ানোই শুরু করেছেন। এর মধ্যে শুরু হল আর একটা সমস্যা, সেটা হলো চারদিক দিয়ে মনে হলো বিভিন্ন ধরনের ভয়ঙ্কর জন্তুর আওয়াজ আসছে, অথচ এই ধরনের জন্তু আশেপাশে কিন্তু থাকে না। আর মনে হচ্ছে যে কোনো সময় এই জন্তুগুলো বের হয়ে ওনার উপর আক্রমণ করবে। কিন্তু ওনার আব্বা আল্লাহর রহমতে মনের সাহস ধরে রেখে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ করে অনিভের আব্বার জাল ধরে হেঁচকা টান দিল মনে হলো কেউ, আর হেঁচকা টান দেওয়ার পর ওনার আব্বা জাল সহ মাটিতে পড়ে গেলেন। ওনার আব্বা তো মাটিতে পড়ে গেলেন, এতে করে ওনার আব্বা শরীরে ব্যথা পেয়েছেন, মনে হচ্ছে শরীরটা এবার অবশ হয়ে যাচ্ছে, নড়ার মতো শক্তি ওনার শরীরে আর নাই। এমন অবস্থায় ওনার আব্বা শুনতে পান পাশ থেকে কেউ একজন বলছে, আব্দুস শুকুর ভয় নাই, আমি ওদেরকে দেখে নিচ্ছি, তুই আল্লাহর নাম নিয়ে বাড়িতে চলে যা। তখন রনিভাইয়ের আব্বা তাকিয়ে দেখেন যে জোব্বা পরিহিত মাথায় পাগড়ি পরা একজন লোক দাঁড়িয়ে আছেন, চেহারাটা অতটা ভালো বোঝা যাচ্ছে না তবে অবয়বটা স্পষ্ট। ওই অবয়বটাই ইশারা দিয়ে আর কথা বলে জানাচ্ছে যে বাড়িতে চলে যা, কোনো সমস্যা নাই, বাড়িতে যা, আমি দেখে নিচ্ছি এদেরকে। একথা শোনার পর রনিভাইয়ের আব্বা মনের মধ্যে সাহস ফেরত পান, ওনার আব্বা দাঁড়িয়ে আবারও ছুটলেন বাড়ির দিকে। ওনার আব্বা হঠাৎ করে শুনতে পান মনে হচ্ছে পেছনে দুটো শক্তি যেন ভয়ঙ্কর সমস্ত রূপ নিয়ে লড়াই করছে। ওনার আব্বা জাল কাঁধে নিয়ে ছুটতে ছুটতে ওনাদের গ্রামের সামনে থাকা খেলার মাঠে গিয়ে হাল ছেড়ে বসে পড়েন, আর শরীর কাজ করছিল না। তো ওনার আব্বা প্রায় 10 মিনিটের মতো বসেছিলেন ওখানে। এরপর ওনার আব্বা একটু জিরি নিয়ে পেছন দিকে তাকিয়ে দেখেন সবকিছু নীরব, দক্ষিণা মৃদু বাতাস বইছে, আর ওনার আব্বার থেকে 100 থেকে 150 গজ দূরে দাঁড়িয়ে আছে সেই জুব্বা পরিহিত একটি অবয়ব। আবারও রনিভাইয়ের আব্বাকে ইশারা দিয়ে বলছে, তোর কোনো ভয় নাই, এরা তোর কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ, তোকে না বলছিলাম বাড়িতে চলে যেতে, যা বাড়িতে যা। আবারও যখন এই ধরনের নির্দেশনা উনি পান আবারও ওনার মনের মধ্যে সাহস ফেরত পান, আবারও উঠে উনি তাড়াতাড়ি করে জাল এবং মাছের ব্যাগ গুছিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে উনি বাড়িতে পৌঁছেও যান, বাড়ির সবাই তো ঘুমিয়ে আছেন, আর রনিভাইয়ের আব্বা কিন্তু উনি গিয়েই রনিভাইয়ের দাদাকে ডাক দিয়েছেন, তখনও ওনার দাদা জীবিত ছিলেন। তো দাদা ঘুম থেকে উঠে দরজা খুলে দেখেন যে রনিভাইয়ের আব্বার এই অবস্থা, শরীর ঘেমে, অবস্থা খারাপ, বোঝাই যাচ্ছে যে উনি মারাত্মক কিছু দেখে ভয় পেয়েছেন। তো দাদা বলেন, কিরে তোর এই অবস্থা কেন? তখন রনিভাইয়ের আব্বা সবকিছু খুলে বলেন ওনার সাথে কি কি ঘটেছে। তো সবকিছু শুনে দাদা খুব রাগান্বিত হয়েছিলেন ওই সাক্কর চাচার উপরে, যে সে চলে গিয়ে আসলো না কেন, তোকে এইভাবে একা ফেরত গেল, মানে একা রেখে আবার ফেরত গেল, আবার আসলোও না। গিয়ে দেখা গেল যে ওই রাত্রে সাক্কর চাচা না ডেকে ঘুমাচ্ছেন। তো দাদার ডাক শুনে সাক্কর চাচা জেগে উঠে দেখে যে এই রনিভাইয়ের আব্বার এই অবস্থা। তখন দাদা সাক্কর চাচাকে বলেন যে তুমি এই একটা কাজ করলা, এই বিড়ি খাওয়ার জন্য তুমি আসলা বাড়িতে, এতটুকু নেশাও সামলাতে পারো না, আর ওকে এভাবে বিলের মধ্যে একা রেখে চলে আসছো, এটা একটা কাজ করছো, তুমি জানো যে কি হয়েছে? এরপর সব কথা খুলে বলেন। আর দাদা এটাও বলেন যে তুমি কিভাবে পারলে এই আব্দুস শুকুরকে এই রাতের বেলা খালের মধ্যে একা রেখে চলে আসলে, তুমি এটা পারলা, তোমার কোনো বিবেক বোধ নাই। তো যাই হোক, সাক্কর চাচার সাথে অনেক রাগারাগি করে রনিভাইয়ের আব্বাকে নিয়ে উনি বাড়িতে চলে আসেন। পরে অবশ্য ওনার আব্বার আর কোনো সমস্যা হয়নি, কিন্তু প্রশ্ন হলো কে ছিলেন সেই জুব্বা পরিহিত ওই অবয়বটি? এইরকম চেহারার লোক আগে তো কখনো উনি দেখেননি, যে এই ভয়ঙ্কর পিশাচ শ্রেণীর জিনদের কাছ থেকে ওনার আব্বাকে আল্লাহর রহমতে বাঁচিয়েছিলেন। মূলত এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে দাদা একটি আমল শিখিয়ে দিয়েছিলেন এবং দাদার পরিচিত কোনো একটি জিন ছিলেন যিনি টনি ভাইয়ের আব্বাকে আল্লাহর রহমতে হেফাজত করেছিলেন। এই রহস্যটা ওনার দাদা জানতেন। তো যাই হোক, এই ঘটনাটি টনি ভাই ওনার আব্বার মুখ থেকে অনেকবার শুনেছেন। ওনার বাবার জন্য দোয়া চেয়েছেন, উনি অসুস্থ, একবার স্ট্রোক করেছেন। তা আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে দ্রুত সুস্থতা দান করুন। প্রিয় লিসেনার্স, এটাই ছিল ঘটনা। চলুন আমরা চলে যাই আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের থার্সডে নাইট এপিসোডের 144তম আয়োজনের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম মাহমুদ। উনি ঢাকার মিরপুরে রয়েছেন। উনি 2014 সালে যশোর গিয়েছিলেন 40 দিনের চিল্লা দিতে তাবলিগ জামাতের সাথী হয়ে। তো ওখানে যাওয়ার পর পেশায় একজন ইঞ্জিনিয়ার যার নাম জামাল, উনি একটি ঘটনা শেয়ার করেছিলেন। জামাল ভাইয়ের বর্ণনা অনুযায়ী ঘটনাটি ঘটেছিল 1990 সালের দিকে। 1990 সাল বা আশেপাশের সময় হবে, মূলত 90-এর দশকের শুরুর দিকের ঘটনা এটি। উনিও 40 দিনের জন্য তাবলিগ জামাতে গিয়েছিলেন। ঢাকার কাকরাইল মসজিদ থেকে এই জামাতটা পাঠানো হয়েছিল কুমিল্লাতে। কুমিল্লার যেই মার্কাজ মসজিদ, মানে যেই জেলার মসজিদ থেকে ওই জেলার বিভিন্ন মসজিদগুলোতে তাবলিগ জামাতের সাথীরা যাবেন, সেখানে বসে সিদ্ধান্ত হয়, বন্টন করা হয় কে কোথায় যাবেন, এই মসজিদগুলোকে মার্কাজ মসজিদ বলে। তো কুমিল্লার যে মার্কাজ মসজিদ, সেখান থেকে কুমিল্লারই একটি উপজেলার প্রত্যন্ত এলাকায় পাঠানো হয়। সঙ্গত কারণে সেই উপজেলা এবং গ্রামের নামটি বলতে নিষেধ করেছেন, এই জন্য বলা যাচ্ছে না। তো যেই এলাকায় তাদেরকে পাঠানো হয়েছিল সেটা খুবই একদম প্রত্যন্ত অঞ্চল, সেখানে তখনও বিদ্যুৎ ছিল না, একদম অজপারাগা বলতে যা বোঝায়। ওনারা ওখানকার একটা মসজিদে থাকতে শুরু করেন। তো 40 দিনের জামাতে যারা যান বা যারা তাবলিগ জামাতের সাথী হয়ে যারা আল্লাহর রাস্তায় বের হন, প্রত্যেকটা মসজিদে ওনারা কিন্তু 3 দিন থাকেন। তো এভাবে ওনারা থাকছেন, একটা সময় ওনারা একটি মসজিদে যান, মূলত ওই এলাকায় ওনাদের ওটা চতুর্থ মসজিদ ছিল। তো ওখানে ওনারা গিয়েছেন, এশার নামাজ পড়ে সকলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন। সাধারণত দেখা যায় শহর এলাকার মসজিদগুলোতে তাবলিগ জামাতের যে সাথীরা আসেন ওনারা এশার নামাজের পরও কিছু আমল করেন, কিন্তু ওখানে আসলে সেগুলো করার সুযোগ সেভাবে ছিল না। কারণ হল, একে তো এলাকায় বিদ্যুৎ নাই, তারপর এলাকার মানুষজন তেমন কেউ আসলে মসজিদে আসেও না। তাই মোমবাতি জ্বালিয়ে দীর্ঘক্ষণ সেখানে বিভিন্ন কাজ করাটা তাদের জন্য বেশ কষ্টকর ব্যাপারই ছিল। এই জন্যই আমির সাহেবের পরামর্শ অনুযায়ী সকলে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। সকলে যখন শুয়ে পড়েছেন তখন রাত কিন্তু গভীর না, হঠাৎ করে খুব করুণ সুরে কান্নার আওয়াজ পাওয়া যায়। কান্নার শব্দ কিন্তু সবাই শুনতে পাচ্ছিলেন ওখানে, যারা মসজিদে ছিলেন সবাই কিন্তু একে অপরের দিকে তাকাতাকি করছিলেন। তো জামাতের যিনি আমির সাহেব উনি বিষয়টা বুঝতে পারলেন, কারণ তখনও কিন্তু কেউই ঘুমান নাই, সকলেই জেগেছিলেন, মানে শোয়ার একটু পরে এই ঘটনা। আমির সাহেব তখন উনি বললেন যে এই মুহূর্তে কেউ বাইরে যাবেন না, সকলে মসজিদের ভেতরেই থাকার চেষ্টা করুন, আর যদি বিশেষ জরুরত মানে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হতেই হয়, একসাথে কয়েকজন বের হবেন, আর বাইরে অকারণে কেউ আর সময় নষ্ট করবেন না, কাজ শেষ করে দ্রুত আবার মসজিদে ঢুকে পড়বেন। তো ওই রাত্রে অবশ্য কেউ বাইরে বের হন নাই, সকলেই আমির সাহেবের পরামর্শ অনুযায়ী কাজ করলেন। ফজরের আজান হলো, সবাই নামাজ পড়ে প্রতিদিনের মতো যে আমলগুলো থাকে তাবলিগ জামাতে সেগুলো ওনারা করতে লাগলেন। দিন কেটে যখন আবার রাত হলো, সেই গত রাতের মতোই এশার সালাত আদায় করে খাওয়া দাওয়া শেষ করে ওনারা সবাই বিছানা বিছিয়ে শুয়ে পড়লেন। তখনও কিন্তু কেউ ঘুমান নাই। হঠাৎ করে আবারও সেই কান্নার আওয়াজ ওনারা শুনতে পেলেন। খুবই মায়াবী করুণ সুরে কান্না, কোনো পুরুষ মানুষের কান্নাই মনে হচ্ছে, কোনো মহিলা মানুষের কান্না না। তো আমির সাহেব আজকেও একই কথা বললেন সবাইকে ঘুমিয়ে পড়ার জন্য। জামাতের সাথীদের মধ্যে কিছুটা হলেও কিন্তু ভয় ঢুকে গেছে। আমির সাহেব সবাইকে অভয় দিয়ে বললেন যে এটা কিছু না। এদিকে সবাই তো চিন্তিত হয়ে গেছে, আসলে ব্যাপারটা কি, কান্নার আওয়াজটা কোথা থেকে আসছে, এটা তো স্বাভাবিক কোনো কান্নার আওয়াজ না। আমির সাহেব উনি সকলকে বললেন যে সকাল হলে বিষয়টা আসলে কি এটা এলাকাবাসীর সাথে আমি পরামর্শ করব, তারপর বোঝার চেষ্টা করব। আপাতত সবাই সাবধানে থাকেন, এটাই পরামর্শ। তো পরের দিন সকালবেলা তাবলিগ জামাতের আমির সাহেব উনি এলাকার কিছু মুরব্বীদেরকে ডেকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনাদের এখানে এত রাতে কান্না করে কে, আপনারা কি কোনো কান্নার আওয়াজ শুনতে পান? তো বিভিন্ন মুরব্বীদের কাছে যখন জিজ্ঞেস করা হলো, বিভিন্ন বয়সী লোকদের কাছেও জিজ্ঞেস করেছেন, কিশোর তরুণ যুবক বেশ করে মুরব্বীদের কাছে বেশি জিজ্ঞেস করেছেন, তো এর মধ্যে একজন বয়স্ক ভদ্রলোক এক অদ্ভুত কথা বলেন। সেই ভদ্রলোক বলেন যে আপনারা যে কান্নার আওয়াজটা শুনতে পান ওটা আসলে কোনো মানুষের কান্নার আওয়াজ না, ওই কান্নার শব্দটা মূলত আপনারা যেই মসজিদে এখন আছেন এর কিছু দূর দূরেই, মানে কিছুটা পথ এগিয়ে গেলেই একটা পরিত্যক্ত ভিটা বাড়ি আছে। একসময় ওখানে আরো অনেকগুলো বাড়িঘর ছিল, এখন সেই জায়গাটা জঙ্গলে পরিণত হয়েছে। লোকমুখে শোনা যায় এই এলাকায় যারা থাকতো তারা নাকি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর হাতে মারা গিয়েছিলেন, আর যারা জীবিত ছিলেন তারাও পরবর্তীতে এখান থেকে চলে যান। এরপর থেকে এই ভিটাগুলো পরিত্যক্তভাবেই পড়ে আছে বহুদিন। একটা সময় এখানে ঘরবাড়ি ছিল, মানুষজন ছিল, আর ওই জায়গায় ছোট্ট একটা মসজিদ রয়েছে। মূলত এই কান্নার শব্দটা ওই মসজিদের ওখান থেকেই আসে, যেটা রাত হলেই শোনা যায়। আমরাও কেউ কেউ সেটা শুনতে পাই, তবে ওদিকটাতে আমরা কেউ যাই না। তাবলিগ জামাতের আমির সাহেব এসব কথা শুনে মসজিদে চলে আসেন। সকালে নাস্তা করে সবাই যখন পরামর্শ শুরু করলেন, যেটাকে মাশওয়ারা বলে, তো আমির সাহেব সবাইকে এই মসজিদ বিষয়ে অবগত করান। তো আমির সাহেব সবাইকে এটাও বলেন যে আমরা আমাদের পরের মসজিদটা ওই জায়গায় যে মসজিদটা আছে ওখানে যেতে চাই, আমি আপনাদের পরামর্শ চাই। আমির সাহেব বললেন যে দেখুন, একটা মসজিদ এভাবে বিরান পড়ে আছে, কতগুলো বছর হয়ে গেল আজান হয় না, নামাজ আদায় হয় না। আমি চাচ্ছিলাম আমরা সবাই যদি ওই মসজিদে গিয়ে 3 দিন থেকে মসজিদটি ব্যবহারযোগ্য করে তুলতে পারি তাহলে মসজিদটিও আবাদ হবে, মানুষও নিয়মিত নামাজ আদায় করতে আসবে। তো আমির সাহেবের কথা শুনে জামাতের সকল সাথী ভাই এক বাক্যে রাজি হয়ে যান যে নিঃসন্দেহে এটা খুবই বড় ধরনের একটি ভালো কাজ হবে। তো এই যে জামাল ভাই যিনি এই দলে ছিলেন তিনি বললেন যে আমরা সবাই রাজি, বলেন আমাদেরকে কি কি কাজ করতে হবে। তখন আমির সাহেব বলেন ঠিক আছে, আমি আগামীকাল বা আজকেই মানুষের সাথে পরামর্শ করব এবং এলাকার মানুষের কাছে 3 দিন ওই মসজিদে থাকার অনুমতি চাইব, কারণ তাদের অনুমতি ছাড়া বা সহযোগিতা ছাড়া ওই জায়গাটাতে কাজ করাটা অনেক কঠিন হয়ে যাবে, দেখি তারা কি বলেন। তো আমির সাহেব এলাকার মানুষের সাথে পরামর্শ করেন, এলাকার মানুষও রাজি হয়, কিন্তু এলাকার মানুষ বলেন যে আপনারা ওখানে থাকবেন, ওখানে তো কোনো ওয়াশরুম নাই, তারপর আপনারা রান্নাবাড়া করবেন, ওখানে পানির ব্যবস্থাও নাই, তবে গোসল করার জন্য ওখানে একটা পুকুর রয়েছে, ছোট্ট একটি পুকুর ওখানে অনেক আগে থেকে আছে, পুকুরের পানিও ভালো। তখন আমির সাহেব বললেন যে এগুলো নিয়ে আপনারা চিন্তা করবেন না, আপনারা শুধু অনুমতি দেন, আপনারা সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমরা এই মসজিদটা আবার আবাদ করতে পারব। এলাকাবাসীও তাদের সাধ্য অনুযায়ী এই তাবলিগ জামাতের সাথীদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিলেন। এদিকে তারা ওই মসজিদে 3 দিন থাকার পর ওই জঙ্গলে পরিণত হওয়া ওই জায়গার দিকে রওনা দিলেন। ওনারা যে মসজিদটাতে ছিলেন সেই মসজিদ থেকে 2 থেকে 3 মিনিট সময় লাগে পায়ে হেঁটে ওই পরিত্যক্ত ভিটা বাড়ির ওই মসজিদে পৌঁছাতে। ওই সময় কিন্তু এই জামাল ভাইদের জামাতের সাথে এলাকার একজন মানুষও এখানে গিয়েছেন সেই ভিটা বাড়ি পর্যন্ত। এরপর ওই লোক ওখান থেকে চলে যান, উনি আর ওই মসজিদের ভিতরে ভয়ে জানি নাই, তো জামাল ভাই সহ অন্যান্য সাথী ভাই যখন মসজিদের সামনে এলেন, তখন মসজিদটি দেখে আসলে সকলের চোখে পানি চলে এসেছে। কি মর্মান্তিক দৃশ্য! গাছের শুকনো পাতা পড়ে আছে, মসজিদের দেয়াল বেয়ে কত যে নাম না জানা লতা পাতা বেয়ে ছাদের উপরে চলে গেছে। মসজিদটা কিন্তু পাকা করা ছিল, টিনের ছিল না, বোঝা যায় বহু আগে এই মসজিদটি তৈরি করা হয়েছে। আর মসজিদটি বেশি বড়ও ছিল না, সর্বোচ্চ 30-35 জন মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে সেখানে। তো আমির সাহেব সবাইকে এক জায়গা করে, মানে সবাই যারা ছিলেন আর কি ওই জামাতে, সবাইকে এক জায়গায় করে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া শেষে জামাতের সকল সাথীদের মধ্যে চারজন চারজন করে দল বানিয়ে তাদেরকে বিভিন্ন কাজ দিলেন। তো এক দলকে বললেন যে মসজিদের ভিতরে ঢুকে সবকিছু পরিষ্কার করতে, আবার আরেক জামাতকে বললেন, মানে আরেক দলকে বললেন যে মসজিদের বাইরে যত শুকনো পাতা বা আরো অন্যান্য যে জিনিসগুলো আছে সেইগুলো পরিষ্কার করতে, দেয়াল বেয়ে অনেক তো লতা পাতা উঠে গেছে আর কি। তো এভাবে কিন্তু এক একটা দল ভাগ হয়ে কাজ করছে, আরেক দল খাবার দাবার আয়োজন করছে। আমির সাহেব তার সাথে আরো কয়েকজন সাথীকে নিয়ে ওয়াশরুমের জন্য একটা জায়গা ফিক্সড করে সেখানে ওয়াশরুম তৈরি করার জন্য গেলেন। তো মসজিদের ভেতরে পরিষ্কার করার জন্য যে দলটা বানানো হয়েছিল সেখানে কিন্তু জামাল ভাইও ছিলেন। তো জামাল ভাই ভিতরে ঢুকেছেন, পরিষ্কার করছেন, অনেক ধুলো ময়লা মিশে রয়েছে বিভিন্ন জায়গায়, আর মাকড়সার জাল তো আছেই, ছোট বড় গাছ হয়ে গেছে, দেয়াল বেয়ে ভিতর দিয়ে উঠে গেছে। তো সবাই যে যার মতো কাজ করছেন, গ্রামবাসীরা ওনাদেরকে বেশ কিছু জিনিস দিয়েছিলেন যাতে করে সেগুলো কাটতে পারেন। এমনিতে তো তাবলিক জামাতে এরকম দাটা নিয়ে কেউ আসে না, শুধু রান্নাবাড়া করার জন্য যেই ধরনের বটি বা ছুরি দরকার সেগুলো থাকে, আর ওইগুলো কাটার জন্য তো ভারী কোনো জিনিসের দরকার ছিল, দেশি অস্ত্র মানে দা এরকম কিছু। তো এই সহযোগিতাগুলো ওনারা করেছিলেন। তো যাই হোক, কাজ করছেন ওনারা। তো এভাবে পরিষ্কার করতে করতে জামাল ভাই হঠাৎ করে দেখতে পেলেন যে মসজিদের যে দরজা রয়েছে ওই দরজার ফাঁকায়, মানে দরজার চিপায় একটা সাপ ঢুকে আছে, ছোট একটা সাপ। তো জামাল ভাই কাউকে কিছু না বলে ওনার হাতে গাছের একটা ডাল ছিল যেটা সদ্য কেটেছেন, ওইটা দিয়ে সজোরে ওই সাপটিকে আঘাত করে বসেন। আঘাত করার সাথে সাথেই সাপটি ওই ফাঁকা জায়গা থেকে বের হয়ে মসজিদের ফ্লোরে পড়ে যায়। জামাল ভাই কি করেছেন, আরো জোরে কয়েকটা আঘাত ওই সাপের গায়ে করে বসেন, সাপটি নিস্তেজ হয়ে পড়ে। জামাল ভাই যখন সাপটিকে আঘাত করছেন তখন কিন্তু জামাতের অন্যান্য সাথীরা, মানে ওনার যে ছোট্ট জামাতটা ছিল বা দলটা ছিল যারা মসজিদের ভেতরে পরিষ্কার করছেন, তারা কিন্তু এই বিষয়টা লক্ষ্য করেনি, তারা অন্য কাজ করছিল বা কেউ কেউ কোন একটা কাজে বা ময়লা বাইরে বের করার জন্য বাইরে গিয়েছেন। তো সাপটা যখন নিস্তেজ হয়ে পড়ছেন তখন জামাল ভাই লক্ষ্য করেন যে মসজিদের যে জানালার অংশটা রয়েছে সেদিক দিয়ে অনেকগুলো বড় বড় সাপ ঢুকে আসছে এবং সাপগুলো জামাল ভাইয়ের দিকে ধেয়ে আসছে। মসজিদের বাইরে কিন্তু আরো সাথী ভাই রয়েছে, তারা তো তাদের কাজ করছেন আর কি। ওনারা কেউই কিন্তু সাপগুলোকে মসজিদের জানালা দিয়ে ভেতরে ঢুকতে দেখেন নাই। তো এমন অবস্থায় জামাল ভাই আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে চিৎকার দিতে দিতে দৌড়ে মসজিদ থেকে বের হয়ে আসেন। তো আমির সাহেব বলেন যে কি হয়েছে, এমন করে চিৎকার করছেন কেন? এই সময় জামাতের অন্যান্য সাথীরাও তাদের কাছ থেকে এগিয়ে আসলেন, ফেলে রেখে এগিয়ে আসলেন জামাল ভাইয়ের দিকে, জিজ্ঞেস করলেন কি হয়েছে। তখন জামাল ভাই বলেন যে ভিতরে সাপ, কোথা থেকে যেন অনেকগুলো সাপ ঢুকে পড়েছে। তো আমির সাহেব ও সব সাথী ভাই গেলেন মসজিদের ভেতরে, গিয়ে দেখা যায় যে এই জামাল ভাই যে সাপটিকে আঘাত করেছিলেন সেই সাপটি সেখানে মরে পড়ে আছে, আর বাকি সাপগুলো সেই মরা সাপটিকে ঘিরে ফনা তুলে বসে আছে, আর কেমন যেন একটা আর্তনাদ করছে, ফসফস শব্দ না, কেমন এক ধরনের যেন শব্দ। এই দৃশ্য দেখে আমির সাহেব তো বলে উঠলেন, ইন্না লিল্লাহ, জামাল ভাই এটা আপনি কি করেছেন, কেন এই কাজটা করলেন, আপনি তো কাজটা ঠিক করেন, আপনি বড় একটা অপরাধ করে ফেলেছেন। যাই হোক, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, এখন কিছুটা করতে হবে। ওই সময় আমির সাহেব সবাইকে নিয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে খুব অনুনয় বিনয় করলেন, অপরাধের ক্ষমা চাইলেন যে আল্লাহ অনেক বড় একটা অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল করে ফেলছি, আল্লাহ ক্ষমা করে দেন, যেটা হয়ে গেছে এটা তো আর ফেরাই দিতে পারবো না, আল্লাহ তাআলা আপনি তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। তো এভাবে অনেকক্ষণ ধরে কান্নাকাটি করে দোয়া করলেন। এরপর দেখা গেল যে ওই যে সাপগুলো যেগুলো এসেছিল তারা একা একাই আস্তে আস্তে জানলা দিয়ে বাইরে চলে গেল। দোয়া শেষে আমির সাহেব সাথী ভাইদেরকে বললেন যে এই সাপটিকে খুব সুন্দর করে হাত দিয়ে ধরে, লাঠি লাগায় না, হাত দিয়ে ধরে মসজিদের দক্ষিণ দিকের দূরে একটি গাছ রয়েছে, ওই গাছের নিচে রেখে আসো। তো জামাতের এক সাথী ভাই সাপটিকে খুব সুন্দর করে হাত দিয়ে ধরে সেখানে রেখে চলে আসেন। তো এভাবে বেলা গড়িয়ে জোহরের সময় হয়ে যায়, একজন আজান দেন। নামাজের সময় হলে সবাই জামাতের সঙ্গে নামাজ আদায় করেন। নামাজের পর তালিম হয়, তালিমের পর খাওয়া দাওয়া শেষ করে এভাবে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা পর্যন্ত সময় হয়ে যায়। তো এশার কিছুক্ষণ আগে হঠাৎ করে যখন বয়ান চলছিল মাগরিবের পরে, এশার কিছুক্ষণ আগে, তখন এই যে যিনি আমির সাহেব উনি তখন বয়ান করছিলেন, উনি কথা বলতে বলতে হঠাৎ করে মসজিদের বাইরে চলে যাবেন। উনি বলেন যে আমার একটু কাজ আছে, আপনারা একজন বয়ান চালিয়ে যান, আমি কাজ করে আসছি, আর অনুরোধ আমি না আসা পর্যন্ত আমি কি করছি সেটা দেখার জন্য বাইরে যাবেন না। তো মূলত একজন আবার একটু সাথে যাওয়ার চেষ্টা করেছিলেন, উনি ইশারায় না করে দেন যে আসার দরকার নাই, কারণ আসলে বাইরে বের হওয়ার পেছনে একটা উদ্দেশ্য তো ওনার ছিল, আর আরেকজন সাথী ভাই বের হয়েছিলেন এই কারণে, কারণ এই জায়গাটা তো আসলে বেশ ভয়ঙ্কর, জঙ্গলে পরিপূর্ণ, তারপর দিনের বেলা সাপ রিলেটেড একটা ঘটনা ঘটে গেছে, আমির সাহেব একা একা বের হবেন, আল্লাহ না করুক কোনো একটা বিপদ আপদ যদি হয়, এই জন্য বের হতে উনি চেয়েছিলেন, পরে আমির সাহেব ইশারা করে না করেন। ওনারা খেয়াল করলেন যে মসজিদের দক্ষিণ দিকে দূরে যেই গাছটির নিচে সাপটিকে রেখে আসা হয়েছিল উনি সেই গাছের নিচে দাঁড়িয়ে আছেন, মনে হচ্ছে উনি কারোর সাথে কথা বলছেন, ওনার কথার আওয়াজ হালকা হালকা শোনাও যাচ্ছে কিন্তু কি বলছেন এটা বোঝা যাচ্ছে না, ওনার আশেপাশে কাউকে দেখাও যাচ্ছে না। এবং অনেকটা সময় পার হয়ে যায়, সবাই তো চিন্তায় পড়ে গেছে যে কি হচ্ছে। তো এবার অনেকক্ষণ পর আমির সাহেব মসজিদে আসেন এবং সবাইকে ডেকে গোলাকার হয়ে বসেন। বসার পর আমির সাহেব সবাইকে উদ্দেশ্য করে বলেন যে দেখুন, এখানে আসলে খুব একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে, আপনারা কিছুটা হলে বুঝতে পেরেছেন, তবু আমি বলি, সেটা হচ্ছে যে এখানে একটা দুর্ঘটনা ঘটেছে, আর এখন যেগুলো বলবো আমরা এখানে থাকা অবস্থায় এই এলাকার কোনো মানুষের সাথে এই ঘটনাটা শেয়ার করবেন না, এমনিতেই এলাকার মানুষ খুব একটা মসজিদে আসে না, তারপর যদি এই ধরনের ঘটনা ছড়িয়ে পড়ে তাহলে আরও আসবে না, এই মসজিদটাও আবাদ হবে না, মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পড়বে। সবাই কথা দেন যে ঠিক আছে আমরা এলাকার কাউকে এই ধরনের কথা বলবো না যেটা হয়েছে। তখন আমির সাহেব বলেন যে আসলে এই মসজিদটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এখানে অনেক মুসলিম জিন 24 ঘন্টা ইবাদত করতেন পূর্বে, আমরা আগে যেই মসজিদে ছিলাম তখন যে কান্নার আওয়াজটা শুনতে পেতাম মূলত এখানে যেই মসজিদে ইবাদতকারী জিনেরা ছিল তাদের কান্নার শব্দ ছিল। এই জিনেরা নাকি সবসময় চাইতো এই মসজিদটি আবার আবাদ হোক, এখানে আবার আজান হোক, জামাতের সাথে মানুষ নামাজ আদায় করুক, কিন্তু কোনো মানুষ এখানে আসে না, এই দুঃখে জিনেরা কান্না করত। তো আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যখন এখানে এসে উপস্থিত হয়েছিলাম এখানে থাকা সমস্ত জিন খুব খুশি হয়, সবাই মসজিদ থেকে বের হয়ে চলে যায়, মসজিদটা যেহেতু আমরা পরিষ্কার করবো এই জন্য, এর মধ্যে একটা ছোট্ট বাচ্চা জিন সে যায় না, সেও খুব খুশি হয়েছিল যে এই মসজিদে মানুষ এসেছে, মসজিদটা আবার আবাদ হবে, তার মা বাবাও বলেছিল যে আমরা চলে যাই এখান থেকে, কিন্তু সে বলেছিল না আমি একটু দেখি। তখন তার গার্ডিয়ান বলে আচ্ছা ঠিক আছে দেখো আমরা বাইরে আছি। বাচ্চাটা মূলত ওই দরজার একটা ফাঁকায় ঢুকে দেখছিল এবং খুব খুশি হচ্ছিল মনে মনে। এরই মধ্যে জামাল ভাই এই জিনটাকে সাপ মনে করে মেরে ফেলে। এতে কি হয়, যে সাপটিকে আঘাত করে মেরে ফেলা হয় সেই সাপের পরিবারের সদস্যরা খুবই ক্ষিপ্ত হয়ে জামাল ভাইয়ের দিকে ধেয়ে আসে ক্ষতি করার জন্য। এমন সময় আরো অন্যান্য ভালো জিন তাদেরকে নিষেধ করে যে না ওদেরকে ক্ষতি করো না, এদেরকে কিছু বলো না, আমাদের যিনি সর্দার আছেন তাকে গিয়ে বলো, দেখি উনি কি সমাধান দেন। মূলত এই সর্দারই মাগরিবের পর বয়ান চলাকালে আমির সাহেবকে ডাক দেন বাইরে কথা বলার জন্য। তো আমির সাহেব সেখানে যান, তো আমির সাহেব জানান যে এখানে যিনি সর্দার আছেন উনিও খুবই ভালো এবং আল্লাহওয়ালা একজন জিন, আর এই জিনটাও আমির সাহেবের সাথে খুবই ভালো ব্যবহার করেছেন। আর জিনটা বলেন যে দেখুন আমির সাহেব, আমরা খুবই খুশি হয়েছি যে আপনারা এখানে এসেছেন, এখানে আজান দিয়ে জামাতের সাথে বহু বছর পর আপনারা নামাজ আদায় করেছেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনারা আমাদের এক শিশু জিনকে হত্যা করেছেন। আর যাকে হত্যা করেছেন সে খুবই ছোট, তার আসলে ওরকম বুঝের ক্ষমতা নাই। মানুষ যেমন ছোটখাটো উৎসব করলে বাচ্চারা আনন্দিত হয়, তো আমাদের কাছেও আজকের এই ঘটনাটা উৎসবের মতোই ছিল। বহু বছর পর এখানে মানুষ এসেছে, মসজিদ আবাদ করবে, আমরা খুবই খুশি। আর এই ছোট বাচ্চাটা তাদের মা তার মা বাবার একমাত্র সন্তান ছিল, এদিকে তার মা বাবা খুবই কান্নাকাটি করছে। আপনি ওই সময় আল্লাহর কাছে দোয়া করেছেন, তখন তারা ওখান থেকে চলে যায়। আর আমিও তার মা বাবাকে বলেছি যে যেহেতু একটা জিনিস হয়ে গেছে, তোমার বাচ্চার কুরবানি হয়ে গেছে, মনে করো এই মসজিদটা আবাদ হচ্ছে এর জন্য আমাদের একজনের কুরবানি হয়ে গেছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাদেরকে আরো উত্তম কিছু দেবেন। তার মা বাবাও আপনাদেরকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু একটা শর্ত দিয়েছেন, যেহেতু একটা ঘটনা ঘটে গেছে আপনারা কিছু সাদাকা দিবেন, কিছু কাজ করবেন। তার মা বাবার তরফ থেকে এটাই অনুরোধ, আমিও সেই কথাটা বলার জন্য এখানে এসেছি। তখন আমির সাহেব বলেন যে বলুন কি সেই অনুরোধ, আমরা সেটা পালন করব ইনশাল্লাহ। তখন ওই আমির সাহেব কে ওই জিনের সর্দার বলেন, যেহেতু আপনারা মাত্র তিন দিনের জন্য এসেছেন, আমাদের অনুরোধ আপনারা আরো কয়েকদিন এখানে থাকবেন, আর এখানে থাকার পর আপনারা যে রান্নাবাড়াগুলো করবেন একটু বেশি করে করবেন, গ্রামবাসীদেরকেও আসতে বলবেন, তাদেরকেও খাবার খাওয়াবেন, তাহলে এই জায়গার ভয় সম্পর্কে কেটে যাবে, আর ওনাদেরকে যে খাবার খাওয়ালেন এটাই সাদাকা। এটাই ওই বাচ্চা জিনের মা বাবার তরফ থেকে অনুরোধ ছিল আপনাদের উপর। আমি সাহেব কথা দেন যে আমরা এই কাজটা করব। তো এরপর তিন দিনের জায়গায় ওখানে ওনারা পাঁচ দিন ছিলেন, আর প্রতি ওয়াক্ত বিশেষ করে জোহর, তারপরে এশা, যেই ওয়াক্তগুলোর পর আমরা সাধারণত খাবার খেয়ে থাকি, এছাড়া অন্যান্য ওয়াক্তের পর হালকা নাস্তা, সেগুলো ওনারা এলাকাবাসীকে খাইয়েছিলেন যারা আসতেন, এবং তারা ঘুরে ঘুরে দাওয়াত দিতেন। এলাকাবাসী প্রথম দিকে আসতে চায় নাই, ভয়ের কাজ তো একটা আছেই মনের মধ্যে, তাই না? দীর্ঘদিন পরিত্যক্ত ছিল, দেখেছেন যে ওখানে অনেক সাথী ভাইরা এসেছেন, তাবলিগ জামাতের কাজ করছেন। ওই পাঁচ দিনেই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ওই মসজিদটা আবাদ হয়ে যায়, লোক আসা শুরু করেন। ওনারা ওখান থেকে চলে আসার পর মসজিদের দায়িত্ব অন্যদেরকে দিয়ে যান, ইমাম মুয়াজ্জিন নির্ধারণ করে দিয়ে যান, যদিও এলাকাবাসী সেটা নির্ধারণ করেছিলেন, কিন্তু ওনাদের উপস্থিতিতেই সেই কাজটি করা হয়। আলহামদুলিল্লাহ সেই মসজিদ এখন নাকি আবাদ হয়েছে, সেই সময়ের পর থেকে আবাদ হয়েছে। সেই মসজিদের এখন অবস্থা কি জামাল ভাই অবশ্য বলতে পারেন নাই, তবে জানতে পেরেছেন যে সেটা এখন আরো অনেক ভালো অবস্থানে রয়েছে। এভাবেই মসজিদটা আবাদ হয়েছে একটা শিশু জিনের কুরবানির মাধ্যম দিয়ে। দেখুন, বাচ্চারা কিন্তু আমাদের অনেক কাজ দেখে খুশি হয়। এমনও হয়েছে যে কোন একটা গ্রামের বাড়িতে কেউ বেড়াতে যাচ্ছে, গাড়িতে করে যাচ্ছে, হঠাৎ করে গ্রামের মধ্যে গাড়ি দেখে ওই বাড়ির একটা বাচ্চা খুব খুশি হয়ে গেছে। ও তো জানে না এই গাড়ির সামনে দাঁড়ালে কি বিপদ হতে পারে, হঠাৎ করে গাড়ির সামনে চলে আসার কারণে ড্রাইভারও কিন্তু দেখা গেল যে গাড়ির নিয়ন্ত্রণ ওইভাবে রাখতে পারেন নাই, বাচ্চাটিকে গাড়ি আঘাত করল, বাচ্চাটি মারা গেলেন। দেখুন, একটা খুশির মুহূর্তটা কিভাবে শোকে পরিণত হয়ে গেল, এটা একটা দুর্ঘটনা। এমন একটি দুর্ঘটনা সেখানে ঘটেছিল, এইভাবেই একটা দুর্ঘটনা যখন ঘটে তখন সেই জিনের মা বাবাও একটা পর্যায়ে সেটা মেনে নেন যে তাদের সন্তান কুরবানি হয়ে গেছেন আল্লাহর রাস্তায়। অন্তত মসজিদ যারা আবাদ করতে আসেন তাদের হাতে এই ঘটনাটা ঘটেছে দুর্ভাগ্যজনকভাবে, তাই ওনারা মেনে নিয়েছিলেন, তাদেরকে ক্ষমাও করে দিয়েছিলেন। আর তাদের যে শর্তটা ছিল, শর্ত বা অনুরোধ যেটাই বলি না কেন, তাবলিগ জামাতের ভাইয়েরা সেটা করেছিলেন। এভাবেই মসজিদটা আবাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রিয় লিসেনার্স, আমি আজকের এই এপিসোডে একটি মসজিদ সম্পর্কে বলতে চাই, এমনই একটি মসজিদ যেটা আমি নিজে দেখে এসেছি, আমি সেটার উপর ভিডিও করে এসেছি। এটা মূলত এমন একটা জায়গায়, এই জায়গাটা দেখার জন্যই মূলত আমি অনেকটা পথ পাড়ি দিয়ে সেখানে গিয়েছিলাম। সেটা হচ্ছে যে কক্সবাজারের মেরিন ড্রাইভ, যেটা প্রায় 39-42 কিলোমিটার পাড়ি দিতে হয় মেরিন ড্রাইভের এই জায়গাটাতে যেতে গেলে, সেখানে সাইক্লোন সেন্টার আছে, বর্ডডেল সাইক্লোন সেন্টার। এখানে যাওয়ার সময়, মানে আপনি যদি টেকনাফের দিকে যেতে যান, যাওয়ার সময় হাতের ডান পাশে বিচের কাছাকাছি একটি ছোট্ট মসজিদ পড়ে। মসজিদের চারটি মিনারও রয়েছে। ঝোপঝাড়ের মধ্যে মসজিদ, এটি প্রথম আমি দেখেছিলাম 2022 সালের দিকে। দেখার পর আমার কাছে খুব অবাক লাগে যে এটা কি কোনো পুরাকীর্তি, এরকম পড়ে আছে কেন। তো আমি একটি বিশেষ কাজে যখন কক্সবাজার যাই, ইনা নিতে ছিলাম, তখন আমি সিদ্ধান্ত নেই যে ওই জায়গাতে আমি যাব, ওটা দেখে আসব। আমার যেতে বেশ কষ্টই হয়েছিল, কারণ অনেকেই ওই মসজিদ সম্পর্কে তথ্য দিতে পারছিলেন না। অনেক কষ্ট করে সেখানে যাই, যদিও বা রাস্তার পাশেই, কিন্তু অনেকেই সেটা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেন না। যাই হোক, ওখানে যাওয়ার পর সেখানে আমি ভিডিও করি, ওইটার পুরো ভিডিও আমার আছে, এটা আফনান্স ভিত আমি আপলোড করব ইনশাল্লাহ। মসজিদটা বহুদিন যাবত পরিত্যক্ত পড়ে আছে, এমনকি ওই মসজিদ যারা তৈরি করেছেন তাদের বংশধররাও এখনো আছেন। তাদের উত্তরসূরীরা, পূর্বসূরীরা করে গিয়েছিলেন, উত্তরসূরীরা এখনো আছেন। তা আমি এমনই একজন ব্যক্তির সাথে কথা বলি যিনি তাদের উত্তরসূরীদেরকে চেনেন। তা আমি তাদের সাথে কথা বলি, আমি বলেছিলাম যে আসলে মসজিদ এভাবে পরিত্যক্ত ফেলে রাখা উচিত নয়, আপনারা ছোটখাটো ভাবে এখানে পুনরায় আবার কিছু একটা করেন। মসজিদ এভাবে পরিত্যক্ত পড়ে আছে, এটা আবাদ করতে হবে, আমি তাদের কাছে অনুরোধ করে এসেছিলাম। আমি আজকের ঘটনার পর সেই মসজিদের ছবিটা আমি পোস্ট করব ইনশাল্লাহ। যারা ওই এলাকা দিয়ে যাবেন বা ওই এলাকার কেউ আমার এই ঘটনা শুনছেন, আপনারাও উদ্যোগী হয়ে মসজিদটা আবাদ করার চেষ্টা করবেন, এটা আমার তরফ থেকে একটা বিশেষ অনুরোধ রইল। আমি এই মসজিদটা দেখার জন্য অনেক কষ্ট করে ঘুরে ঘুরে সেখানে গিয়েছি যে আসলে জিনিসটা কি। আমি প্রথমে মনে করেছিলাম এটা কোনো ভয়ের প্লেস কিনা, পরে গিয়ে দেখি এই অবস্থা। তারপর শুনি যে এই মসজিদ যারা তৈরি করেছেন সেই বংশধররা এখনো জীবিত আছেন, তাদের কাছে হয়তো বা সেই মেসেজগুলো ভালো করে পৌঁছায় না যারা ওই এলাকায় আছেন। আপনারা যদি তথ্য নিয়ে তাদের কাছে যেতে পারেন, কারণ ওই মসজিদে যাওয়ার আগেই একটা দোকান পড়ে, সম্ভবত দোকানটার নাম আইমান স্টোর। আমি সেই ভদ্রলোকের সাথে কথা বলি, তো আপনারা যাওয়ার পথে ওই আইমান স্টোরের ভদ্রলোকের সাথে কথা বলতে পারবেন, উনিও জানিয়ে দেবে যে এর আসলে উত্তরসূরী কারা। তো আপনারা যারা ওই এলাকায় আছেন অনুরোধ করব উদ্যোগী হয়ে যদি মসজিদটা আবাদ করতে পারেন, যদিও বা ওই মসজিদটা মেরামত করার কোনো সুযোগ নাই যেরকম অবস্থা আমি দেখেছি, কিন্তু সেখানে বা তার পাশে তো অন্তত কিছু করা যেতে পারে, এটাই অনুরোধ থাকবে। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জান আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের থার্সডে নাইটের 144তম আয়োজনের নতুন আরও একটি ঘটনায়। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তার নাম দীপা মিত্র। ওনার বাড়ি বাগেরহাট জেলার সিএনবি বাজার এলাকায়। মূলত ওনার হাজবেন্ডের সাথে ঘটনাটি ঘটেছিল মাত্র কয়েক মাস আগে। ঘটনাটি ঘটেছিল 2025 সালের 14ই জানুয়ারি, পূর্ণিমার ঠিক পরের দিন। আগের দিনটা ছিল মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ উৎসব। হিন্দু ধর্মাবলম্বীরা কিন্তু বিভিন্ন ধরনের উৎসব বা পার্বণ পালন করে থাকেন, তার মধ্যে এটাও একটা। ওনার হাজবেন্ড শাওন মজুমদার একজন ডেন্টিস্ট। বাগেরহাটের মেইন রাস্তা সংলগ্ন দুটি মফস্বল এলাকায় তার চেম্বার, একটি সিএনবি বাজার এলাকায় আর একটি বারাকপুর বাজার এলাকায়। দুইটা চেম্বার হওয়ার কারণে রোজ সকালে সিএনবি বাজার আর বিকেলে বারাকপুর বাজারে তাকে বসতে হয়। তো সিএনবি বাজারেই মূলত ওনারা বাসা নিয়ে থাকেন, তাই রোজই সিএনবি বাজার থেকে বারাকপুর তাকে আসা যাওয়া করতে হয়। যাতায়াতের পথেও তার সাথে কিছু না কিছু ঘটনা কিন্তু ঘটে। তো যাই হোক, প্রতিদিনের মতো সেদিনও এই শাওন ভাই বিকালে 5টার দিকে বারাকপুর বাজার চেম্বারে পৌঁছান। হঠাৎ করে 6টা নাগাদ ওনার শাশুড়ি তাকে ফোন করে বলেন যে তিনি যেন রাত 8টা নাগাদ একবার তাদের বাড়িতে যান। উদ্দেশ্য হচ্ছে ওই দিনটা ছিল পৌষ পার্বণ উৎসব, তাই ওনার শাশুড়ি পিঠা বানিয়েছেন, এই পিঠাগুলো উনি যেন রাতের বেলা গিয়ে নিয়ে আসেন বাড়িতে, এসে এই শাওন ভাই ওনার স্ত্রীর সাথে বসে খাবেন। মানে দীপা মিত্র আপুর মা উনি পিঠা বানিয়েছেন তার মেয়ের জন্য, জামাইয়ের জন্য, এটা দিয়ে দেবেন আর কি। তো যাই হোক, উনি বলেন যে ঠিক আছে, আমি চেম্বারের কাজগুলো যত দ্রুত সম্ভব গুছিয়ে নিয়ে আসব। সিএনবি বাজার থেকে তার শ্বশুর বাড়ি ছিল মাত্র 4 কিলোর মতো পথ। উনি বাইক চালাতেন, ওনার তো যেতে খুব একটা বেশি সময় লাগার কথা না এই 4 কিলোমিটার পথ। তো উনি রাজি হয়ে গেছেন। তো অন্যান্য দিন সে রাত্রে, অন্যান্য দিন তো উনি মাঝে মাঝে গিয়েছেন আর কি, তো সে রাত্রে ওনার শ্বশুর বাড়ি যাওয়ার প্রোগ্রাম উনি করেছেন, রাত 8টার মধ্যে উনি চলে যাবেন। কিন্তু সমস্যা হয় কি, ওই রাত্রেই তার পেশেন্টের সংখ্যা বেড়ে যায়। আর অন্যান্য ডাক্তারি চেম্বারের মতো কিন্তু ডেন্টিস্টদের মতো না, মানে তাদের কিন্তু বিষয়টা একটু আলাদা। কারণ হচ্ছে যারা দাঁতের সমস্যা নিয়ে আসেন তাদের প্রবলেমটা সলভ করতে কিন্তু দীর্ঘ সময় লেগে যায়, তাদের বিভিন্ন ধরনের কাজ করতে হয় বেশ সময় নিয়ে। এই জন্য শুধু রুগী দেখে ছেড়ে দেওয়ার মধ্যেই তাদের কাজগুলো সীমাবদ্ধ থাকে না, তাদের কাজগুলো অধিকাংশ ক্ষেত্রেই সময় নিয়ে করতে হয়। এই জন্যই মূলত ওনার বেশ দেরি হয়ে যায়, পেশেন্টের চাপও ছিল। রাত 10টা নাগাদ উনি ফ্রি হতে পেরেছিলেন। তো উনি রাত 10টার দিকে বারাকপুর থেকে চুলকাটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। উল্লেখ্য, সিএনবি বাজার থেকে চুলকাটি যাওয়ার জন্য রাখালকাছি নামক একটি গ্রামের ভেতর দিয়ে বাইপাস বা শর্টকাট রাস্তা রয়েছে। সাধারণত ওই রাস্তাটাই লোকজন ব্যবহার করে থাকে, তবে রাস্তাটা কিন্তু খুবই শুনশান জঙ্গল আর জনমানবহীন এলাকার মধ্যে দিয়ে। কিছুদূর পরপর দুই একটা বাড়ি দেখা যায়। তো ওনার শ্বশুর বাড়ি ছিল চুলকাটি এলাকার যে বাজার রয়েছে সেই বাজারে। তো যথারীতি উনি শ্বশুর বাড়িতে যখন পৌঁছেছেন তখন রাত 10:30 একটু আগে, আবার শীতকাল, বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা, আর উনি আবার বাইক চালান, ঠান্ডা আরো বেশি লাগবে। তো যাই হোক, উনি অপেক্ষা ওখানে করেন নাই, আর ওনার শাশুড়িও, মানে দীপা মিত্র আপুর মা, উনি আগে থেকেই পিঠাগুলো গুছিয়ে রেখেছিলেন, উনি সাথে সাথে জামাইয়ের হাতে দিয়ে দেন। আর তখন এই দীপা মিত্র আপুর ছোট বোন, মানে এই শাওন ভাইয়ের যিনি ছোট শ্যালিকা, তিনি বলেন যে যে দুলা ভাই, একটা তুলসী পাতা নিয়ে যাও। এটা বলে সে কি করেছে, একটা তুলসী গাছ থেকে একটা তুলসী পাতা ছিঁড়েছেন, ওনার সামনেই ছিঁড়েছেন, একদম কাঁচা পাতা, বলেছেন যে এটা বুক পকেটে রেখে দিতে হবে। তো উনি তুলসী পাতাটা নিয়েছেন, ওনার জ্যাকেটের বুকের উপর যে পকেট রয়েছে সেটা চেনটা খুলে ওর ভিতরে পাতাটা রেখে আবার চেনটা আটকে দিয়েছেন, যাতে করে ওটা বের হওয়ার কোনো সুযোগ না পায়। তো যাই হোক, ওখান থেকে উনি রওনা দিয়েছেন। শ্বশুরবাড়ি যাওয়ার পথে কিন্তু তিন এলাকার তিনটি শ্মশান পড়ে, আবার আশেপাশে বেশ কয়েকটা কবরস্থানও পার করে ওনাকে যেতে হয়। তো উনি শ্বশুরবাড়ি চুলকাটি থেকে রওনা দিয়ে সেই চুলকাটি এলাকার শ্মশান পার করে কিছুদূর চলে এসেছেন। কিছুদূর আসার পর নারকেলের ছোবড়া থেকে দড়ি তৈরি করার একটা মিল ছিল, এখন নাকি সেটা অবশ্য নাই, তবে ওই মিলের জন্যই ওই স্থানের নাম হয়ে যায় ছোবড়ার মিল। তো ওই সোবার মিল বা ছোবড়ার মিলের যেই রাস্তাটা, ওই ছোবার মিলের ঠিক রাস্তার বিপরীতে নাকি একটি ছোট্ট শ্মশান রয়েছে। তো ছোবার মিলের ঠিক পাশেই একটা চায়ের দোকানও আছে, ওখানে যারা কাজ করেন তারা চা টা খান আর কি। তো যাই হোক, ওই চুলকাটির দিকে যেতে একটি ছোট্ট কালভার্টও আছে। একে তো শীতের রাত, গ্রাম্য এলাকা, প্রচণ্ড শীতও পড়েছে, আর এই কারণে কোথাও মানুষের চিহ্নই নেই। ওই সময় রাত 10:45 নাগাদ ওই ছোবার মিলের সামনের যে কালভার্টটা, ওই কালভার্টের সামনে এসেই হঠাৎ করেই বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায়। উনি তখন মনে মনে ভাবেন যে ওনার বাইকটা তো কখনো তো এরকম ঝামেলা করে না, উনি এর আগেও এই বাইক নিয়ে অনেক জায়গায় গিয়েছেন, আল্লাহর রহমতে কোথাও কোনো বিপদ আপদে কিন্তু উনি পড়েন নাই। এমনি ছোটখাটো সমস্যা এটা উনি নিজেই সলভ করতে পারেন, আর মাঝে মাঝে সার্ভিসিং করান, তো এই জন্য হঠাৎ করে যে বাইক প্রবলেম করবে এটা উনি চিন্তাও করেন নাই। আজকে হঠাৎ করে কেন এই জায়গাতে এসে স্টার্ট বন্ধ হয়ে গেল এটা উনি বুঝতে পারছেন না। কয়েকবার উনি স্টার্ট দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন, বাইকটা কিছুতেই স্টার্ট নেয় না। তখন উনি কি করেছেন, ওর পকেট থেকে মোবাইল ফোনটা বের করেছেন, ফ্ল্যাশ লাইটটা অন করে আশেপাশে ভালো করে তাকিয়ে দেখছেন যে কোথাও কোনো লোকজন আছে কিনা, কিন্তু আশেপাশে তো লোকজন ছিলই না, ওখানে কোনো বাড়িঘরও নাই, আর সামনের দোকানটাও বন্ধ, দোকানটা এত রাত্রে তো খোলা থাকার কথা না। শাওন ভাই যে ভীত মানুষ তা কিন্তু না, আবার খুব যে সাহসী মানুষ সেটাও না। টুকটাক বিভিন্ন সমস্যা উনি ফেস করেছেন, এই জন্য কিছুটা সাহসী উনাকে বলতে হবে এবং উনি বুঝতে পারতেন, কিন্তু খুব যে সাহসী তা কিন্তু না। আবার অনেকে বলেন যে উনার নাকি ভূতের রাশি, এই জন্য মাঝে মাঝে অনেক সমস্যায় উনাকে পড়তে হয়। তো উনি এখন বুঝতে পারছেন না যে মোটরসাইকেলটা কিভাবে ঠিক করবেন, হলোটা কি। তো যাই হোক, মোটরসাইকেলটা স্ট্যান্ড করে গাড়ি থেকে নেমে মোবাইলের ফ্ল্যাশ দিয়ে দেখতে থাকেন যে গাড়ির কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা। টুকটাক সমস্যা হলে উনি নিজে থেকেই তো ঠিক করতে পারতেন। আর যারা গাড়ি চালান তারা কিন্তু নিজেরা টুকিটাকি কাজ জেনে রাখেন, সবসময় তার মিস্ত্রি পাওয়া যাবে না। আর টুকিটাকি কাজ করার জন্য গাড়িতে সবসময় কিছু জিনিসপত্র থাকেও। উনি কোনোভাবেই সমস্যা ধরতে পারছেন না। হঠাৎ করে ওনার মনে হলো যে কিছুটা সামনে গেলেই তো ওনার স্ত্রী, মানে এই দীপা মিত্র আপুর বান্ধবীর বাড়ি, ওই পর্যন্ত যদি গাড়িটা কোনোভাবে একটু ঠেলে ঠেলে নিয়ে যাওয়া যায়, সেখানে গিয়ে কোনো না কোনো সাহায্য হয়তো উনি পেয়ে যাবেন। এই কথা উনি মনে মনে ভাবছেন আর চিন্তা করছেন যে এই কাজটাই তাহলে করি। হঠাৎ করে ওনার সামনে থেকে একটা কর্কশ কণ্ঠ উনি শুনতে পান। কর্কশ এক পুরুষালি কণ্ঠে তাকে বলে ওঠে, কিরে পিঠা নিয়ে যাচ্ছিস, আমাকে পিঠা দিবি না? এই কথা শোনার সাথে সাথে শাওন ভাইয়ের যেই ফোনটা ছিল, যেই ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করা ছিল, এটা কি করেছেন, উনি উঁচু করে ধরেছেন, কে কথা বলে রে। উনি যখনই উঁচু করে ধরেছেন সাথে সাথে ওনার ফোনের ফ্ল্যাশটা বন্ধ হয়ে যায়। উনি অন্ধকারে শুধু দেখতে পান এক জোড়া লাল রঙের চোখ আর একটা মানুষের অবয়ব। যেহেতু আগের রাতটাই ছিল পূর্ণিমার রাত, এই জন্য পরের রাতেও কিন্তু চাঁদের আলোয় আশপাশটা বেশ ভালোই দেখা যাচ্ছিল। তো উনি ফোনের দিকে যখন তাকিয়েছেন, উনি চিন্তা করলেন যে ফ্ল্যাশটা কেন বন্ধ হয়ে গেল, কোনোভাবে হাতের টাচ লেগে, যেহেতু টাচ স্ক্রিন মোবাইল, বন্ধ হয়ে যেতে পারে, দেখলেন যে ওই কারণে হলো কিনা। কিন্তু দেখলেন যে এক আজব ব্যাপার, ফোনের ফ্ল্যাশ অপশনটা কিন্তু অনই আছে, ফোনের স্ক্রিনে দেখাচ্ছে যে লাইটটা অন আছে, অথচ আলো বন্ধ, আলো জ্বলছে না, অথচ স্ক্রিনে দেখাচ্ছে যে টর্চ লাইট অন। উনি কয়েকবার ফ্ল্যাশটা অন অফ করে জ্বালানোর চেষ্টা করেন, কিন্তু না, অন দেখায় কিন্তু আলো জ্বলে না, আর অফ থাকলে তো জ্বলেই না। তখন উনি বুঝতে পারেন উনি একটা বিপদে পড়ে গেছেন। তার কাছে যে পিঠা আছে এটা কারো তো জানার কথা না। উনি যখন বাইক চালিয়ে আসছিলেন তখনও তো আশেপাশের বহু দূর পর্যন্ত কোনো মানুষকে উনি দেখেন নাই, হঠাৎ করে কেউ কিভাবে আসবে। আর এই সকল ঘটনা কিন্তু ঘটেছে খুব অল্প সময়ের মধ্যেই। উনি আবারও সামনের দিকে তাকিয়ে দেখেন সেই লাল চোখওয়ালা অবয়বটি তখনও দাঁড়িয়ে আছে, চোখ দুটো জ্বলছিল। তখন এই শাওন ভাই সাহসের সাথে বলে ওঠেন, না পিঠা দেব না, তুই পারলে নিয়ে খা। এই কথা বলার পর শাওন ভাই অনুভব করলেন যে ওই অবয়বটা তার নিজের ভাষায় বিড়বিড় করে কিছু একটা যেন বলছে, কিন্তু কি বলছে এটা শাওন ভাই বুঝতে পারেন না। হঠাৎ করে তার মনে পড়ে তার ফোনে থাকা আয়াতুল কুরসির কথা। উনি হিন্দু ধর্মের লোক হলেও সকল ধর্মকে উনি সম্মান করেন, আর রাত বিরেতে ওনাকে চলাফেরা করতে হয়, এজন্য ওনার অনেক মুরব্বীরাই পরামর্শ দিয়েছেন যে আয়াতুল কুরসিটা ডাউনলোড করে রাখতে। ওই মুহূর্তে ওনার আয়াতুল কুরসির কথা মনে পড়তেই ফোন থেকে আয়াতুল কুরসি বের করেই চালিয়ে দেন, বেশ জোরে বেজে ওঠে, সাথে সাথেই কিন্তু ফোনের ফ্ল্যাশ লাইটটা অন হয়ে যায় আর সামনের অবয়বটা কোথায় যেন মিলিয়ে যায়। তো ফ্ল্যাশ জ্বলে ওঠা মাত্রই আলো ফেলে সামনে দেখেন যে কিছুই নাই। তারপর উনি কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন যে কি করবেন, সামনে আগাবেন না কি করবেন। যাই হোক, মনে সাহস নিয়ে এই আয়াতুল কুরসিটা এমনভাবে ছেড়ে দেন যেটা শেষ হয়ে যাওয়ার পরও যেন আবার চলতে থাকে, এমনভাবে, এরকম একটা অপশন আছে যে শেষ হয়ে যাওয়ার পরও আবার চলতে থাকবে, একই জিনিস বারবার চলতে থাকবে। তো উনি ওইভাবে আয়াতুল কুরসিটা চালিয়ে মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করে বাইকে উঠে যখনই স্টার্ট দিয়েছেন, আশ্চর্য ব্যাপার, তখন কোনো সমস্যা ছাড়াই ওনার বাইকটা স্টার্ট নিয়ে নেয় এবং ওই স্থান ত্যাগ করে দ্রুত চলে আসেন। ওনার বাসায় আসার আগ পর্যন্ত ফোনে তখনও আয়াতুল কুরসি চলছিল, পুরো রাস্তাতে আল্লাহর রহমতের কোনো সমস্যা হয় নাই। তবে উনি বেশ ভয়ই পেয়েছিলেন, হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটলে তো ভয় মানুষ পাবে, এটাই স্বাভাবিক। তো বাড়িতে উনি চলে আসছেন, এরপরে উনি আয়াতুল কুরসিটা বন্ধ করেছেন। উনি বাড়িতে আসার পর ওনার যে জ্যাকেটটা রয়েছে ওই জ্যাকেটের মধ্যে ওনার যে শ্যালিকা একটি তুলসীর পাতা দিয়েছিলেন, কাঁচা একটা তুলসীর পাতা যেটা ওনার সামনে নিজ হাতে ছিঁড়ে সে দিয়েছিল, উনিও দেখেছিলেন সেটা কাঁচা পাতা। উনি ওই জ্যাকেটের ওই পকেটটা খুলেছেন, পকেটে হাত দিয়েছেন, হাত দেওয়ার পর হাতটা মনে হলো বেশ খসখস করে উঠল, মানে মচমচ করে উঠল, কি ব্যাপার, এরকম তো হওয়ার কথা না, মচমচ করলো কি সে। উনি হাত বের করে দেখেন যে সেই তুলসীর পাতাটা একদমই শুকনো, ওনার হাতের ধাক্কা লেগে তুলসীর পাতাটা কিছুটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। আশ্চর্য ব্যাপার, এই তুলসীর পাতাটা ওনার শ্যালিকা ওনার সামনে কাঁচা একটা পাতা ছিঁড়ে দিয়েছিল, সজীব একটা পাতা। এই পাতাটা কিভাবে এত অল্প সময়ের মধ্যে শুকিয়ে একদম মরমরে হয়ে গেল, এটা তো কোনো সুযোগই ছিল না। যাই হোক, উনি বাসায় এসে ওই সময় কাউকে কিছু বলেন নাই, এসে উনি ফ্রেশ হয়েছেন, ওনার ওয়াইফের সাথে মিলে পিঠা খেয়েছেন, এরপর উনি ঘুমিয়ে পড়েছেন। রাত আনুমানিক যখন 4টার মতো বাজে তখন উনি অনুভব করেন কেউ নাকি তার নাম ধরে ডাকছে, ঘরের বাইরে থেকে ডাকছে, শাওন 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 এইভাবে উনি ডাকছে আর কি ওনাকে। উনি কিন্তু পাশে থাকায় দীপা মিত্র আপুকে বলেছিলেন যে এই আমাকে কে যেন ডাকে, দেখো তো কে ডাকে, তুমি কি শুনতে পাচ্ছ। তবে একবারই উনি বলেছিলেন, এরপর উনি আবার ঘুমিয়ে যান। এরপরে অবশ্য এটা নিয়ে আর কোনো সমস্যা হয়নি। এটাই ছিল ওই রাত্রের একটা বিশেষ ঘটনা। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, ফেরার সময় হঠাৎ করে বাইকের স্টার্ট বন্ধ হয়ে গেল, মোবাইলে ফ্ল্যাশ লাইট অন করার পরও মোবাইলে দেখাচ্ছে যে ফ্ল্যাশ লাইট অন, অথচ ফ্ল্যাশ লাইটটা জ্বলছে না। এরপর আইতুল কুরসি চালানোর পরই ওই অবয়বটাও ভ্যানিশ হয়ে গেল, বাইকটা স্টার্ট নিল। সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময় ব্যাপার হচ্ছে এই কাঁচা তুলসী পাতাটা কেন এভাবে শুকিয়ে গেল, মনে হচ্ছে একদম শুকনো একটা পাতা, এটা কি কোনোভাবে শুকানোর কথা। শাওন ভাই বারবার স্মরণ করেছিলেন যে ওনার পকেটে আর কোনো তুলসী পাতা ছিল কিনা, কিন্তু না, আর কোনো তুলসী পাতা ছিল না। চিন্তা করেছেন যে ভুল করে অন্য কোনো পকেটে ওই কাঁচা পাতাটা ঢুকিয়েছিলেন কিনা, সেটাও না, উড়ে এসে অন্য কোনো পাতা ওনার ওই বুক পকেটে ঢুকেছিল কিনা, সেটাও না। কারণ হচ্ছে ওই তুলসী পাতাটা ঢোকানোর আগে উনি জ্যাকেটের চেইনটা খুলেছিলেন, তুলসী পাতাটা ঢোকানোর পর আবার চেইনটা বন্ধও করেছিলেন নিজের হাতে। তাহলে এই পাতাটা শুকিয়ে গেল কেন, অনেক কিছু কিন্তু রহস্য রয়ে গেল। প্রিয় লিসেনার্স, এখানে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা কিন্তু অনেকেই জানি এবং বিভিন্ন ঘটনাতেও সেটা দেখেছি, সেটা হচ্ছে জিন জাতি তারা বিদ্যুৎ ব্যবস্থার উপরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে বা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে, এসি কারেন্ট বা ডিসি কারেন্ট এটার উপরও তাদের নিয়ন্ত্রণ রয়েছে, যার কারণে দেখা যাচ্ছে যে টর্চ লাইট সেটা বন্ধ হয়ে যাচ্ছে, অনেক সময় ঘরের লাইট বন্ধ হয়ে যায়, ব্লাস্ট হয়ে যায়, মোবাইল ফোন সেটাও বন্ধ হয়ে যাচ্ছে বা কোনো কারণে হঠাৎ করে অন্য কোনো একটা ঘটনা ঘটে যাচ্ছে। অথচ মোবাইল ফোনে কিন্তু জটিল সফটওয়্যার দেয়া থাকে, এই সফটওয়্যারের উপর নিয়ন্ত্রণ করা নিঃসন্দেহে এটা একটা বিশেষ দক্ষতা যেটা জিন জাতির রয়েছে। আমরা এই ঘটনার মাধ্যমে কিন্তু সেটার আরো একবার প্রমাণ পেয়ে গেলাম। ধন্যবাদ জানাচ্ছি দীপা মিত্র আপুকে, ধন্যবাদ জানাচ্ছি ডেন্টিস্ট শাওন ভাইকে। যারা শাওন ভাইকে চেনেন ওই এলাকায় তারা ওনাকে ওই বিষয়ে জিজ্ঞেস করতে পারেন, উনি আরো তবে আরো ভালো করে আপনাদেরকে বলতে পারবে। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও সাথ আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 144তম আয়োজনের নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ আরাফ, ওনার বাড়ি যশোর জেলার সদর উপজেলায়। তো ঘটনাটি শুরু হয়েছে 2023 সালের প্রথম দিক থেকে। ঘটনাটি বোঝার জন্য ওনাদের বাসার বর্ণনাটা দেওয়াটা জরুরি। ওনাদের একতলার একটা পাকা বাসা, ওনাদের রুমগুলো সিরিয়ালি একটার পর একটা। প্রথমে ওনার আব্বু আম্মুর রুম, তারপর একটা ওয়াশরুম, তারপর এই যে আরাফ ভাইয়ের রুম, তারপর ওনার দাদির রুম, তারপর আর একটা ওয়াশরুম। ওই ওয়াশরুমের পরে আর একটা রুম রয়েছে যেখানে কোনো গেস্ট আসলে থাকেন। ওনাদের রুমের সামনে দিয়ে বড় একটা বারান্দা রয়েছে আর বাইরে একটা উঠান। এখন আসি ঘটনায়। ঘটনাটার সূত্রপাত ঘটে মূলত ওনার দাদির সাথে। একদিন রাত আনুমানিক 2 কি 2:30 দিকে ওনার দাদি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছেন। এরপর ফ্রেশ হয়ে আবার নিজের ঘরে ঢুকেছেন। যেই না দরজা বন্ধ করতে যাবেন, তখন দাদি খেয়াল করেন যে একটা কালো অবয়ব ওনাদের গেস্ট রুমে প্রবেশ করল। তখন দাদি দেখার চেষ্টা করলেন এটা আসলে কি, চোরটন না তো। উনি আস্তে আস্তে এগিয়ে গিয়ে গেস্ট রুমের পর্দাটা হালকা করে সরিয়ে দেখলেন একটা মানুষের মতো অবয়ব উল্টো দিকে ঘুরে বসে আছে। রুমটা অন্ধকার হওয়ার কারণে অবয়বটা দেহের গঠন বোঝা গেল, তার চেহারা বা গায়ের রং বোঝা যায়নি। তখন দাদি কোনো শব্দ না করে আস্তে আস্তে ওখান থেকে সরে এসে এই আরাব ভাইয়ের আব্বুকে ডাকছেন। দাদি মনে করেছিলেন হয়তো বা বাসায় চোর ঢুকেছে। তো যখন আরাব ভাইয়ের আব্বু উঠলেন, তখন এই আরাব ভাইকেও ডেকেছেন আর কি, উনিও উঠেছেন। দুজন মিলে আস্তে আস্তে ওখানে গিয়েছেন যে চোরটাকে হাতে নাতে ধরবেন। কিন্তু ওই গেস্ট রুমের কাছে যাওয়ার পর কোনো জায়গাতেই কোনো চোরের অস্তিত্ব পাওয়া গেল না। এমনকি পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কাউকে ওনারা পেলেন না। ওই রাত্রে দাদিকে সান্ত্বনা স্বরূপ বলা হয় যে এত রাত্রে ঘুম থেকে উঠছো, ঘুমের ঘরে ভুলভাল দেখছো। এরপর ওনারা যে যার মতো নিজের রুমে গিয়ে শুয়ে পড়েন। এর কয়েকদিন পরে ঘটে আর একটি ঘটনা। দাদি দিনের বেলায় ওয়াশরুমে গোসল করতে গিয়ে দেখতে পান গোসলখানার ভেতরে থাকা চেয়ারে একজন মাথা ঝুলিয়ে বসে আছে। বলে রাখা ভালো, দাদি বয়স্ক মানুষ হওয়ার কারণে চেয়ারে বসেই গোসল করতেন। ওই দিন দাদি চিৎকার করে গোসলখানার ভেতর থেকে বের হতে গিয়ে শরীরের ব্যালেন্স হারিয়ে মেঝেতে পড়ে যান। এতে দাদি মাথায় খুব চোট পান। এরপর দাদিকে ডাক্তার দেখানো হয়, কিন্তু দাদির মাথার যে ব্যথা এবং মাথা যে ভার হয়ে থাকে এটা আর যায় না। একটা সময় দাদি বিছানায় পড়ে যান, আর উঠতে পারেন না, পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়েন। এর মধ্যে বেশ কয়েকবার ডাক্তার দেখানো হলেও তেমন কোনো লাভ হয় না। প্রথম প্রথম দাদির কাছে যারা আসতেন দাদিকে দেখার জন্য, তাদেরকে দাদি বলতেন যে দাদিকে নাকি কিছু লোমশ প্রাণী ভয় দেখায়। তারা দাদিকে বলে তোরে বলি দেব, তোরে বলি দেব, এগুলো বলে। এখন দাদি যে এই কথাগুলো বিভিন্ন মানুষকে বলছেন, কেউ দাদির কথায় বিশ্বাস করেন না। সবাই বলেন যে মুরব্বি মাথায় আঘাত পেয়েছে, তো তাই হয়তো বা ভুলভাল বকছে, উল্টাপাল্টা কিছু দেখছে। এভাবেই পার হতে থাকে দিনের পর দিন। দাদির শরীর আস্তে আস্তে শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার উপক্রম হয়। দাদিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থেকে সব কিছু এই আরাব ভাইয়ের আম্মু এবং ওনার ফুপু এগুলো করতেন। দাদি প্রথম প্রথম তার সাথে ঘটতে থাকা সমস্যাগুলো বাসার সকলের কাছে বলার চেষ্টা করলেও একটা সময় এগুলো বলা বাদ দিয়ে দেন বিরক্ত হয়ে। কারণ হচ্ছে ওনার কথাকেও বিশ্বাস করতে চাইতেন না। একদিন রাত তখন 2 বাজে, আরাব ভাই তখনও ঘুমান নাই। তো দাদি হঠাৎ করেই আরাব ভাইকে ডাকতে থাকেন। উনি ওনার দাদির রুমে যান। তখন দাদি বলেন যে আরাফ রে, আমি তো বেশি দিন আর বাঁচব না, তুমি ভালো করে পড়াশোনা করো, নানা ধরনের উপদেশমূলক কথা বলেন। এরপর দাদি ওনাকে বলেন যে আরাফ ভাই যেন তার শরীরে আইতুল কুরসি পরে ফু দেন। এরপর দাদির কথা অনুযায়ী উনি কাজ করেন। এরপর বলেন যে দাদি তুমি ঘুমাও। তখন দাদি বলেন আজ 21টা রাত আমি ঘুমাইতে পারি না, ওরা আমাকে ঘুমাতে দেয় না। ফজরের আজান দিলে কিছুক্ষণ ঘুমাই, এরপর আবার শুরু করে অত্যাচার। তো ওই দিন আরাব ভাইও দাদিকে কিছু সান্ত্বনামূলক কথা বলে ওনার রুমে এসে ঘুমিয়ে পড়েন। এরপর দিন আরাব ভাই ঘুম থেকে ওঠেন 10:00 দিকে। তখন উনি দেখেন যে ওনার আম্মু এবং ফুপু মিলে দাদুকে দাদিকে খাওয়াচ্ছেন, কিন্তু দাদি কিছুই গিলতে পারছেন না, মনে হচ্ছে উনি কোনোভাবে খেতে পারছেন না। তখন এই দৃশ্য দেখে আরব ভাইয়ের খুব মন খারাপ হয়। উনি রুমে এসে নাস্তা করে আবার মন খারাপ করে শুয়ে পড়েন, যে দাদির কি হলো। বিশেষ করে গত রাত্রে দাদি যেভাবে বললেন যে উনি বাঁচবেন না, যার কারণে ওনার মনটা এমনিতেই খারাপ ছিল, আবার সকালে উঠে দাদির এই অবস্থা দেখলেন যে উনি খেতে পারছেন না, এতে করে ওনার মনটাও আরো অনেক বেশি খারাপ হয়ে যায়। দুপুর 12টার দিকে আরব ভাইয়ের ফুপু দাদির শরীর মুছে দিতে গিয়ে লক্ষ্য করেন যে দাদির হুশ নেই, মানে উনি বেহুশ হয়ে গেছেন। দাদিকে হসপিটালে নেওয়া হয়। অনেক ধরনের ট্রিটমেন্ট বলতে টেস্ট করা হলেও কোনো কিছু ধরা পড়ে না। দাদির শরীর ছিল খুবই দুর্বল, ওনাকে স্যালাইন দেওয়া হয়, তখনও কিন্তু দাদির হুশ ফেরেনি। কিন্তু মনে হচ্ছিল ওনার চেহারায় খুব একটা ভয়ঙ্কর ছাপ, মানে ভয়ের ছাপ রয়েছে। এভাবে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, দাদির শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয় না। দাদি ওই দিন রাত্রে বেহুশ অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওনাদের পরিবারের সকলেই এই জিন, জাদুটোনা এগুলোতে আসলে ওইভাবে বিশ্বাস করেন না, যার কারণে ওনারা ডাক্তারি ট্রিটমেন্টেই ভরসা করেছিলেন, আর কোনো ঝাড়ফুঁক এই টাইপের কোনো জিনিস ওনারা আসলে করেন নাই। তো দাদির ঘরে ওনারা পরিবারের সদস্যরা নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন, আরব ভাইয়ের আম্মু নামাজ পড়তেন। তো আরব ভাইয়ের আম্মু বলতেন, যখন ওনার আম্মু ওই ঘরে নামাজ পড়তে যেতেন, তখন ওনার আম্মু অনুভব করতেন যে পেছনে কেউ আছে। তখন ওনার আম্মুর কাছে মনে হতো ওনার শরীরটাও ভার হয়ে আসছে। ওনাদের পরিবারে কিন্তু কয়েকটা জিনের আনাগোনা রয়েছে, এটা সত্য। বেশ কয়েকটা জিন, যাদের একজনের নাম ওমর ফারুক, আরেকজনের নাম হামজা, আরেকজনের নাম নূর ইসলাম, এরকম ভাবেই সেই জিনগুলো নিজেদের পরিচয় দিয়েছিল। তো এবার এক রহস্যময় ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করি প্রিয় লিসেনার্স, দাদির মৃত্যুর আসলে কারণটা কি ছিল। দাদির মৃত্যুর 2 মাস আগে এই আরব ভাই এবং ওনার আব্বুকে ভয়ঙ্কর রকমের কালো জাদু করে তাদেরই এক নিকট আত্মীয়। এই কালো জাদুর শিকার হওয়ার কারণে ওনার শরীর দিন দিন খারাপ হতে থাকে, উনি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতেন না, এভাবে ওনার শরীরও দুর্বল হয়ে পড়ে। কিন্তু ওনার আব্বু কালো জাদুতে আক্রান্ত হলেও ওনার খুব বড় ধরনের কোনো সমস্যা হয় নাই, তবে শরীরটা ওনার দুর্বল হয়ে পড়ে। একদিন সন্ধ্যায় ওনার আম্মু এই যে ওমর ফারুক জিন, তাকে ডেকে এই বিষয়ে বললে ওমর ফারুক জানায় যে এই ওমর ফারুকের নাকি তার গোত্রে যেভাবে বিয়ে শাদী হয় তার বিয়ে ঠিক হয়েছে, এই কারণে সে ব্যস্ত থাকবে কয়েকদিন, এই জন্য সে খুব একটা খোঁজ খবর নিতে পারেনি। এবং ওই দিন সে কি করে, সে এই আরব ভাইয়ের শরীরে ঝাড়ফুঁক করে দেয় এবং ঘর বন্ধ করে দিয়ে চলে যায় এবং বলে যে তার বিয়ে যেদিন হবে বিয়ের পরদিন সে বাসায় আসার চেষ্টা করবে তার স্ত্রীকে নিয়ে। তো ওনারা তো সবাই খুশি হন যে তাদের পরিবারে যে জিনের যোগাযোগ রয়েছে তার বিয়ে হবে, আর ওই চিন্তা থেকেই মূলত মিষ্টি কিনে আনার চিন্তা করা হয় যে মিষ্টি কিনে আনা হবে। তো সবকিছু ঠিকঠাকই চলছিল, হঠাৎ করে দুপুরবেলা খবর আসে যে আরব ভাইয়ের আব্বু রোড অ্যাক্সিডেন্ট করেছেন। এই অ্যাক্সিডেন্টে ওনার আব্বুর হাত এবং বুকের পাঁজরের হাড় ভেঙে যাওয়া সহ শরীরে বড় বড় ক্ষতের সৃষ্টি হয়। তো পরশু দিন ওনারা সবাই হসপিটালে ছিলেন। এইদিকে রাতের বেলা এই ওমর ফারুক এসে কাউকে না পেয়ে সকল বিষয়ে খোঁজ খবর নেওয়া শুরু করে, সে সকল বিষয়ে খোঁজ পেয়েও যায়। এখন কথা হলো আসলে ঘটনাটা কি ঘটেছিল। ওই দিন রাত্রে যখন এই আরব ভাই এবং ওনার আম্মু রাত 12:30 দিকে বাসায় আসছেন হসপিটাল থেকে, তখন দেখেন যে আর একটা জিন যার নাম হচ্ছে হামজা উনি বসে আছেন। তখন ওনারা ওমর ফারুকের বিয়ের বিষয়ে জিজ্ঞেস করলে ওই জিন হামজা বলতে শুরু করেন যে যেদিন হামজা এসেছেন ওই দিন এশার নামাজের পর নাকি ওমর ফারুক এসেছিল তার স্ত্রীকে নিয়ে, কিন্তু কাউকে না পেয়ে হামজাকে পাঠায় যে একটু খোঁজ খবর নেওয়া, আসলে ঘটনাটা কি, বাড়িতে কেউ নাই কেন। তখন এই দেখা যায় যে আরাফ ভাইয়ের ঘর বন্ধ। আর একটা ব্যাপার, বন্ধ বলতে এই যে রুকিয়া করে বন্ধ করা হয়েছে, সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে ঘর বন্ধ করে দেওয়ার কারণে কালো জাদুর মাধ্যমে চালান করা যে জিনগুলো ছিল, এই জিনগুলো ওই সময় কোনো ক্ষতি করতে না পেরে ক্ষোভে রাগে মূলত আরব ভাইয়ের আব্বুর এই দুর্ঘটনাটা ঘটিয়েছে। এটা নিছক কোনো দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত একটি দুর্ঘটনা যেটা ওই দুষ্টু জিনেরা করেছে, এটা মোটেও স্বাভাবিক না। তো এই যে জিন ওমর ফারুক এসব কথা যখন জানতে পারে তখন সে রাগে ক্ষোভে ফেটে পড়ে। তখন কি করে? তখন তার স্ত্রীকে বাড়ি পৌঁছে দিয়ে রওনা করে চালান দেয়া জিনদের সাথে কথা বলতে। তখন তিনজন জিন মূলত ওখানে যায়, হামজা, ওমর এবং নূর। তিনজন মিলে ওই জিনেদের সাথে কথা বলে, একটা পর্যায়ে এদের মধ্যে কথা কাটাকাটি হয়, এক পক্ষ আর এক পক্ষকে আক্রমণ করে বসে। এই ওমর, হামজা এবং নূর মিলে এই কালো জাদু মাধ্যমে যেই জিনেদেরকে চালান করা হয়েছিল এই জিনগুলোকে হত্যা করে। তো এতগুলো হত্যাকাণ্ডের কারণে ওই জিনের আবার যেই গোত্রের, দেখা যাবে যে ওই গোত্রের সাথে যুদ্ধ বেঁধে যেতে পারে জিনেদের মধ্যে, কিন্তু হর হামেশাই এই ঘটনাগুলো ঘটে। এখন যদি এর বিচার না করা যায় তাহলে কিন্তু ঝামেলা হবে। এই জন্যই মূলত ওমর ফারুকের বাবা যিনি গোত্রের সর্দার, উনি কি করেছেন, উনি এই তিনজনকে শাস্তি দিয়েছেন। তিনজনকে কেন প্রাণ নেওয়া হলো পরে বিবেচনা করে দেখা যায় যে যাদের হত্যা করা হয়েছে তারা সকলেই খারাপ জিন ছিল। ওমর, হামজা এবং নূর মানুষের উপকারের জন্যই এই শয়তানদেরকে হত্যা করেছে। পরে এদের সাজা কমিয়ে 3 মাস তাদের গোত্রেই বন্দি করে রাখা হয়েছিল। তারা এই সময় কোথাও যেতে পারবে না, কারোর সাথে যোগাযোগ করতে পারবে না, শুধু গোত্রেই থাকতে পারবে। এর মধ্যেই মূলত দাদির সাথে এত কিছু ঘটে যায় যার কারণে এই জিনদের তরফ থেকে কোনো ধরনের কোনো সহযোগিতা ওনারা পান নাই। এই খারাপ জিনদের কারণেই দাদির মৃত্যু হয়। কারণ হচ্ছে দাদির এই ঘটনাটা মূলত ঘটেছিল ওই 3 জিনের মৃত্যুর পর আরো 7টা জিন প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসে আস্তানা গাড়ে। এর মধ্যে তো এই যে 3 জিন, ভালো যে 3 জিন, ওরা তো আবার আটকানো আছে, তা তো আসতে পারে নাই। এরা এসে আস্তানা গেড়েছে। দাদি যাদেরকে দেখতেন তারা এদেরকেই, মানে এরাই আসতো দাদির কাছে, তারা এরাই দাদিকে মূলত এরাই হত্যা করেছে প্রতিশোধ হিসাবে। তাদের দলের বা তাদের আত্মীয়দের মধ্যে 3 জনকে হত্যা করা হয়েছে এই কারণে। মূলত এই যে হামজা, তিনি বলেন যে যখনই হামজাই বাড়িতে এসেছেন তখন দেখা গেল দাদির ঘরে 7টা শয়তান জিন বসবাস করছে। মূলত এই কারণেই এই আরব ভাইয়ের আম্মু যখন দাদির ঘরে নামাজ পড়তে যেতেন তখন তার শরীরটা ভার মনে হতো। এরপর ওনারা অনেক কৌশলে এই 7টা জিনকে আটক করেন। আটক করার পর ওনাদের গোত্রে নিয়ে যান। গোত্রে নিয়ে যাওয়ার পর ওই 7টা জিনের মৃত্যুদণ্ড নাকি কার্যকর করা হয়। মূলত এরা আরো বড় ধরনের ক্ষতি করবে যদি বেঁচে থাকে। তো যাই হোক, এই 7টা জিনই দাদিকে নৃশংসভাবে হত্যা করে। অথচ দাদির কথা কেউ বিশ্বাস করেনি, কেউ বলেছিল বয়স হয়ে গেছে, ভুলভাল দেখছে, কেউ বলেছিল হ্যালুসিনেশন হয়েছে, এটা সেটা বিভিন্ন ধরনের কথাবার্তা। কিন্তু আসল রহস্য জানা যায় ওনার মৃত্যুর পর। প্রিয় লিসেনার্স, এমন অনেক ব্যাপার কিন্তু আমাদের পরিবারে ঘটে চলছে। হ্যালুসিনেশন হতেই পারে, সিজোফ্রেনিয়া রোগ হতে পারে, কিন্তু আমাদের করণীয় রয়েছে যে আমরা কিভাবে বুঝব যে এটা জিন ঘটিত সমস্যা নাকি অন্য কোনো সমস্যা। যদি দেখা যায় যে ডাক্তারি চিকিৎসায় কারো উন্নতি হয়েছে তাহলে বুঝতে পারে ডাক্তারি বিদ্যাই বা ডাক্তারি চিকিৎসার মাধ্যমে ভালো হবে। যদি দেখা যাচ্ছে যে ডাক্তারি চিকিৎসায় কোনো ফল হচ্ছে না কিন্তু ঝাড়ফুঁকের মাধ্যমে উপকার পাওয়া যায় তখন বুঝতে হবে এখানে অন্য ব্যাপার রয়েছে। এই জন্য দুইভাবেই ট্রিটমেন্ট করার চেষ্টা করতে হবে। অনেক সময় দেখা যায় বিভিন্ন কবিরাজ তারা উল্টোপাল্টা কথা বলে, আসলে তার ডাক্তারি চিকিৎসার মাধ্যমে ভালো হবে কিন্তু সে বিভিন্ন উল্টোপাল্টা কথা বলছে, কারণ একটা রোগী পেলে এই রোগীকে ভাঙিয়ে ভাঙিয়ে দীর্ঘদিন খেতে পারবে, অনেক টাকা পয়সা আর্ন করতে পারবে। এই জন্য অনেক সময় কবিরাজরা মিথ্যা কথা বলে। এই জন্য আমাদেরকে দুইভাবেই চেষ্টা করতে হবে। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 144তম আয়োজনের 6ষ্ঠ এবং শেষ ঘটনায়। আবারও প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে কিন্তু আমাদের এবারের এপিসোডের একদম শেষ ঘটনায় চলে আসলাম। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম মোহাম্মদ ইমন প্রধানিয়া। ওনার বাড়ি চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার 5 নং উপাধি উত্তর ইউনিয়নের দক্ষিণ নগা গ্রামে। উনি বর্তমানে নারায়ণগঞ্জের ভুইগড়ে রয়েছেন আর বাইং হাউস রিলেটেড ব্যবসা উনি বর্তমানে করছেন। উনি জানিয়েছেন যে উনি ইউরোপে যাওয়ার জন্য আয়েলস কমপ্লিট করেছেন, খুব তাড়াতাড়ি হয়তোবা চলে যাবেন। মূলত উনি যে ঘটনাটি পাঠিয়েছেন সেই ঘটনাটি ওনার নিজের সাথে ঘটেনি, তবে ওনার দেখা একটি ঘটনা। ঘটনাটি যখন ঘটে সময়টা 1997-98 সাল। ওনার যেই দাদা বাড়ি এবং নানা বাড়ি, এই দুটো বাড়ি কিন্তু একদম কাছাকাছি, পাশাপাশি বলা যাবে না, কাছাকাছি বলতে হবে। মাঝখানে ছোট্ট একটি খাল বা বিলের মতো রয়েছে, নানা বাড়ি থেকে ডাক দিলে দাদা বাড়ি থেকে শুনতে পান, মানে এতটা মাঝখানে দূরত্ব। তো সবকিছু ঠিকঠাক মতোই চলছিল। তো এই যে ইমন ভাইয়ের যিনি খালা, ওই খালার বিয়ে হয়েছে। বিয়ের মোটামুটি বেশ কিছুদিন পর উনি যখন সন্তান সম্ভবা হন, তখন একটা নির্দিষ্ট সময় পরে ওই খালা তার মায়ের বাড়িতে চলে আসেন। বাংলাদেশে কিন্তু এখনও এই রেওয়াজ বা সংস্কৃতিটা রয়েছে যে মেয়ের সন্তান হওয়ার আগে মায়ের বাড়িতে চলে আসা। মেয়ে সে মায়ের বাড়িতে আসার পর মানসিকভাবে অনেকটাই প্রশান্তি লাভ করে। মায়ের বাড়িতে যেই যত্নটা সাধারণত মেয়েরা পেয়ে থাকেন, অধিকাংশ ক্ষেত্রে বলছি, সবসময় না, অধিকাংশ ক্ষেত্রে, এটা কিন্তু ওই সময় একটা বড় সাপোর্ট। আর সবচেয়ে বড় কথা, মানসিক একটা সাপোর্ট এই সময় খুবই গুরুত্বপূর্ণ হয়। এই জন্য বাংলাদেশে এই রেওয়াজটা খুবই দেখা যায়। সেই রেওয়াজ ধরেই খালা চলে আসেন নানা বাড়িতে, মানে ইমন ভাইয়ের নানা বাড়িতে। সবকিছু ঠিকঠাক মতোই ছিল, কোনো অসুবিধা নাই। নির্দিষ্ট যেই ডেটটা ডক্টর দিয়েছিলেন মোটামুটি কাছাকাছি ডেটেই স্বাভাবিকভাবেই সন্তান ভূমিষ্ঠ হয়, সবকিছু ঠিকঠাক মতোই চলছিল। জন্মের কয়েক মাস পর কিছু সমস্যা দেখা দেয়। সমস্যা বলতে কি, কোনো প্যারানর্মাল সমস্যা না। বাচ্চাদের তো এমনিতেও সর্দি কাশি হালকা জ্বর, এটা তো হয়ই, বাচ্চা হওয়ার পর এই ধরনের টুকিটাকি সমস্যা সব জায়গাতেই দেখা যায়। ডাক্তার দেখানো হয়েছিল, কখনো একটু ভালো থাকে, আবার মাঝে মাঝে একটু ঠান্ডা লাগে, এটা তো নিত্য নৈমিত্তিক ব্যাপারই বলতে হবে বাচ্চাদের ক্ষেত্রে। তো ওই গ্রামের পাশের গ্রামে একজন কবিরাজ ছিল, সেই কবিরাজ ছিল খুবই জেদি প্রকৃতির, খুব বদরাগী স্বভাবের। সে যদি কারো উপর রেগে যেত তার অনেক বড় ধরনের ক্ষতি করে ছাড়ত। অনেক মানুষ তার কাছে যেত, যাওয়ার পর খুব হুশ করে কথা বলত, তার মেজাজ মর্জি বুঝে কথা বলত। ওই কবিরাজের নাকি অনেক ধরনের পিশাচ শ্রেণীর জিন, আবার ভালো জিনও সে সাধনা করে বন্দি করে রেখেছিল। যখন যাকে দিয়ে যেই কাজটা করানো প্রয়োজন সে সেই কাজটি করাত, এটা অনেকেই জানত। কবিরাজকে সবাই ভয় পেত, শ্রদ্ধার ব্যাপারটা আসলে ওইভাবে ছিল না, সবাই ভয় পেত। ভয়ের কারণে অনেকেই সেই কবিরাজের নাম দিয়েছিলেন ডাকাত্তা কবিরাজ, মানে ডাকাত কবিরাজ। তো ডাকাত্তা কবিরাজ নামেই সে সকলের কাছে পরিচিত ছিল। সে যে মানুষের উপকার করত না তা না, তবে অপকারটাই বেশি করত, মানে ক্ষতিটাই বেশি করত। অধিকাংশ মানুষ তার কাছে যেত কাউকে বান মারতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ ঘটাতে হবে, বিচ্ছেদ ঘটাতে হবে, এই টাইপের যত ধরনের অপকর্ম রয়েছে এই সমস্ত কাজের জন্যই অধিকাংশ মানুষ তার কাছে যেত। ভালো কাজের জন্য যেত, তবে মানুষ কম যেত। তো এইভাবেই চলছিল দিনকাল। তো একদিন হয় কি যে এই যে ইমন ভাইয়ের নানা, নানা কিন্তু বেশ মাতব্বর গোছের মানুষ ছিলেন, উনি ইউনিয়ন পরিষদেরই গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে ছিলেন আর কি, এই 5 নং উপাধি উত্তর ইউনিয়ন পরিষদের। তো মানুষজন তাকে খুব মান্য করত। উনি একটা বাজারে বসেছিলেন, সেই বাজারের নাম হচ্ছে হাজি মার্কেট। নানা বাড়ির পাশে কিন্তু বেশ বড় একটা পুকুর রয়েছে, সেই পুকুরের চতুর্দিকে বিভিন্ন ধরনের গাব গাছ, আম গাছ, জাম গাছ এগুলো রয়েছে। এর থেকে পার হয়ে ওই হাজি মার্কেটটা রয়েছে, ওই এলাকার খুবই প্রসিদ্ধ একটি বাজার হাজি মার্কেট বলে। তো ওই হাজি মার্কেটের ওখানে উনি ছিলেন, নানা ছিলেন। তো নানা একটি দোকানে চা খাচ্ছিলেন, দূরে দেখা গেল ওই ডাকাতটা কবিরাজ কোন একটা মানুষের সাথে কথা বলছেন আর পান খাচ্ছেন। তো নানা কি করেন, ওই ডাকাতটা কবিরাজকে ডাক দেন, ও কবিরাজ এদিকে আসো এদিকে আসো। তো কবিরাজ আসেন, কবিরাজও তো নানাকে চিনতেন, কবিরাজও নানাকে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন আর কি। তো কবিরাজ আসেন, কবিরাজ তো একটু বদরাগী স্বভাবের মানুষ। তো নানা প্রথমে কি করেছেন যে কবিরাজ পান ইয়া খাও, পান তো খাইছো, চা খাও। তো কবিরাজের সাথে উনি বসে চাটা খান। তো কবিরাজকে বলেন যে এই যে ইমন ভাইয়ের যিনি খালা, খালার যে বাচ্চাটা হয়েছে কয়েক মাস বয়স, তার এই যে ঠান্ডা সর্দি কাশি, তারপর রাত্রে কান্নাকাটি করে, একটু দেখার জন্য কোনো উপরিদোষ বা জিন রিলেটেড কোনো সমস্যা আছে কিনা। গ্রামে তো অনেক সময় দেখা যায় যে এই ধরনের সমস্যা থাকে। তো এটা যখন কবিরাজকে বলেন, কবিরাজ ঠিক আছে চলেন যাই, যেহেতু ওখান থেকে মাত্র পায়ে হেঁটে কয়েক মিনিটের পথ নানা বাড়ির দূরত্ব। খালা তখনও কিন্তু বাচ্চাকে নিয়ে নানা বাড়িতেই ছিলেন। তো ওখানে ওনারা হাঁটতে হাঁটতে চলে গেছেন কথা বলতে বলতে। ওনাদের যেই ঘর, ঘরের যে নির্দিষ্ট যে স্থান ড্রয়িং রুম, ওখানে কবিরাজকে নিয়ে উনি বসেছেন। বসানোর পর উনি বলেছেন যে একটু পান রেডি করে দাও, ওই যে পান, সুপারি, চুন, জর্দা এগুলো একটা বাটিতে থালায় এইভাবে পানগুলো রেডি করে দেয় না, গ্রামে দেখা যাচ্ছে যে এইভাবে আপ্যায়ন করে পান দিয়ে। তো ওইভাবে পানের একটি থালা সাজিয়ে কবিরাজের সামনে দেওয়া হয়। তখন কবিরাজকে বলেন যে আপনি পান খান, আমি আমার নাতিকে নিয়ে আসি। এই বলে নানা ঘরের ভিতরে চলে গেছেন। তো যাওয়ার পর নানিকে বলছেন যে যাও আমার নাতিকে নিয়ে আসো, ওই কবিরাজকে দেখাবো। তখন নানি আবার বলছেন, এই তুমি কি করছো, এই ডাকাতটা কবিরাজ তুমি বাড়িতে নিয়ে আসছো কেন, তুমি জানো না ও কেমন লোক। না, আমি আমার নাতিরে তার কাছে দেবো না, তাকে দেখাবো না, নিয়ে আসছো ভালো কথা, আপ্যায়ন করো, সে তার মতো চলে যাক। তো নানা বলতেছেন যে আরে ওকে নিয়ে আসছি, এখন একটু তো দেখানো লাগে, কি মনে করবে সে, যাও যাও নিয়ে আসো নাতিকে নিয়ে আসো। নানি আবার রেগে গেছেন যে না, তুমি কোন আক্কেলে নিয়ে আসলা তাকে বাড়িতে, জানো না সে কেমন লোক, যদি আমার নাতির ক্ষতি হয়, যা হয় হবে, আমার নাতির উপর কোনো ভূত প্রেতের আসন নাই, ছোট মানুষ ঠান্ডা কাশি তো লাগবেই, তার জন্য কি তাকে ডাকে নিয়ে আসতে হবে, যাও তাকে বিদায় দাও, ভালোয় ভালোয় কথা বলে তাকে বিদায় দাও। এই যে কথাগুলো বলছে, নানা তো নানিকে বোঝানোর চেষ্টা করছেন যে কোনো সমস্যা নাই, কিন্তু এই যে নানি যে রেগে রেগে কথা বলছেন, এটা কিন্তু ওই ডাকাতটা কবিরাজ শুনেছেন। যখন নানা ব্যর্থ হয়ে ওই ড্রয়িং রুমে আসলেন, এসে দেখলেন ডাকাতটা কবিরাজ নাই, চলে গেছেন। নানি যেই ভয়েসে কথা বলছিলেন তাতে অন্য ঘর থেকেও সেটা শোনা যাচ্ছিল, ডাকাতটা কবিরাজ তো অবশ্যই শুনেছেন। আর তাকে বাড়িতে ডেকে এনে তাকে বাচ্চা দেখাবে না, এটা তো তার জন্য অপমান ছিল। ডাকাতটা কবিরাজ এই জন্য কাউকে কিছু না বলে চলে যান, বাড়ির অন্য সদস্যরা বলেন যে সে ঘর থেকে বের হয়ে হন হন করে রেগে হেঁটে চলে গেল, কারোর সাথে কথাও বলে নাই। নানা তো বুঝতে পারলেন এই ঘটনা ঘটেছে। যাই হোক, এখন কি করা, বাড়ির মহিলারা যদি বাচ্চাকে না দেয়, উনি তো তাদের কাছ থেকে ছিনিয়ে এনে এই কবিরাজের সামনে নিয়ে যেতে পারেন না। নানা ও বিষয়টা স্বাভাবিকভাবেই মেনে নেন। কয়েকদিন চলে যায়, মাত্র কয়েকদিন, কয়েকদিন পর ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। এই যে খালা আর নানি দুজন শুয়েছিলেন, মাঝখানে হচ্ছে ইমন ভাইয়ের সেই খালাতো ভাই, যার বয়স মাত্র কয়েক মাস হয়েছে। তো বাচ্চাকে মাঝখানে রেখে ওনারা শুয়ে আছেন। ঘরে হারিকেন জ্বালানো ছিল, খুব আলতো করে জ্বালানো ছিল, তখনও কিন্তু ওইদিকে ইলেকট্রিসিটি আসেনি। আলতো করে হারিকেন জ্বালানো, হালকা আলোতে দেখা যাচ্ছিল ঘরের মধ্যে খুব আবছা আবছা। আর খালা কি করতেন এবং নানি দুজনে কি করতেন, ঘুম যখন ভেঙে যেত রাতের বেলা, যদিও বা বাচ্চা ঘুমিয়ে আছে, বাচ্চার কান্নাকাটিতে ঘুম ভাঙলে সেটা ভিন্ন বিষয়, এমনিতেও তাদের ঘুম যদি ভেঙে যেত, তখন হাত দিয়ে কি করতো, মাঝখানে হাত দিত যে বাচ্চাটা আছে কিনা। খালার ঘুম ভেঙে যায় ঘুমের মধ্যেই, উনি কোন একটা স্বপ্ন হয়তো বা দেখেছিলেন বা এরকম কিছু একটা। তো ঘুম ভাঙার পর উনি হাতটা যখন মাঝখানে দিয়েছেন, দেখা গেল ওখানে বাচ্চা নাই। উনি হাঁটাচ্ছেন, অনেক সময় বাচ্চা কিন্তু নড়াচড়া করে, এদিক ওদিক সরে যেতে পারে, আর অতটুকু বাচ্চা তো তখন উপর হওয়া শেখেনি, অন্য জায়গায় সরে যাওয়া শেখেনি। তারপরেও উনি হাঁটাচ্ছেন কিন্তু বাচ্চা ওনার হাতে আর বাঁধে না, বাচ্চা কোথায় গেল? উনি তখন তার মাকে ডাকছেন, এই মা ওঠো ওঠো, বাচ্চা কই? তখন নানিও হাঁটাচ্ছেন, বাচ্চা নাই। খাট থেকে নেমে দ্রুত হারিকেনের আলো বাড়িয়ে দিয়েছেন, ঘরের দরজা বন্ধ, বাচ্চা নাই কোথাও। ওনারা তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, বাচ্চা কোথায় গেল? বাড়ির সব লোকজন ঘুম থেকে উঠে গেছে। ঘরে অন্য কোনো প্রাণী যে ঢুকবে, অনেক সময় শেয়াল কিন্তু বাচ্চাদেরকে আক্রমণ করে, ছোট ছোট বাচ্চাদেরকে শেয়াল কিন্তু নিয়ে যায়। কিন্তু ঘরে শেয়াল ঢোকার কোনো সুযোগ ছিল না, বের হওয়ারও সুযোগ নাই, তাহলে বাচ্চা কোথায় গেল? চারদিকে রাত্রেবেলায় সবাই খোঁজাখুঁজি শুরু করলো, দিনের বেলাও খোঁজাখুঁজি হচ্ছে, অনেক দূরে দূরে খোঁজাখুঁজি হচ্ছে। দুপুর নাগাদ একজন লোক এসে খবর দিল, বাচ্চা পাওয়া গেছে। কোথায়? বাড়ির কাছাকাছি যেই বড় পুকুরটা রয়েছে, যার চতুর্দিকে বড় বড় গাছ রয়েছে, সেই পুকুরের একটা জায়গায়। ওই পুকুরের বিভিন্ন জায়গায় ডাল ফেলানো ছিল। ডাল ফেলানো বলতে আমি বুঝাই যে পুকুরের বিভিন্ন জায়গায় বড় বড় ডাল ফেলা রাখা হয়, ফেলে রাখা হয় আর কি, কারণ ওর মধ্যে মাছ ঢুকে থাকে, বড় বড় মাছ ঢুকে থাকে। তো এই মাছ যাতে সহজে ধরা যায় এই জন্য বিভিন্ন জায়গায় ডাল ফেলে রাখা হয়। দেখা গেল ওই রকম একটা ডালের ভেতরে একটা বাচ্চা ভেসে আছে। বোঝাই যাচ্ছিল যে এটা খালার সেই ছোট্ট শিশুটা। দ্রুত ওখানে যাওয়া হয়, তাকে উদ্ধার করা হয় ওখান থেকে, ডেড বডিটা মারা গিয়েছিল। তো সবাই দেখতে পেল যে ওই বাচ্চার গলার কাছে ছয়টা নখের দাগ একদম বসে আছে। মনে হচ্ছে যেই হাত দিয়ে তাকে গলা চিপে ধরা হয়েছিল তার হাতের নখের সংখ্যা ছয়টি। কোনো কোনো নখ গলা ভেদ করে ভেতর দিকে ঢুকে গেছে। আর একটা বিষয় লক্ষ্য করা যায়, বাচ্চার একটা পা, একদম ছোট বাচ্চা ছিল, তো পুকুরে কিন্তু অনেক বড় বড় কাঁকড়া থাকে, এরকম কয়েকটি কাঁকড়া বাচ্চার একটা পায়ের বিভিন্ন অংশ একদম নষ্ট করে ফেলেছে। তো বাচ্চাকে যখন উদ্ধার করে আনা হয়, বাচ্চার মা মানে ইমন ভাইয়ের খালা, উনি তো এটা দেখি সেন্সলেস হয়ে যান, আর পরিবারে শোকের মাতম ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা বুঝতে পারেন এই কাজটি কার, বুঝতে পারে এটা সেই ডাকাতটা কবিরাজের। তখন ইমন ভাইয়ের কয়েকজন মামা, তারা তো রেগে আরো লোকজন ডেকেছেন, তাদের বন্ধু বান্ধবদেরকে ডেকেছেন, তার লাঠি সোটা নিয়ে, মানে যার যেটা দেশি অস্ত্র আছে, ওই ডাকাতটা কবিরাজকে আজকে পিটাই মেরে ফেলবে, অনেক হয়েছে আর না, বহু লোকের ক্ষতি করছেও। তখন নানা তাদেরকে শান্ত করেন, বলেন যে আসলে এইভাবে তো একটা কাজ করা যায় না, আমাদের কাছে কি প্রমাণ আছে যে সে এই কাজটি করেছে? প্রমাণ তো নাই, আর তার উপর আক্রমণ করা হলে সে যে লোক, সে আরো তুল কালাম বাঁধিয়ে ছাড়বে। তারও তো ভক্তকুলের অভাব নাই, যারা তার কাছ থেকে বিভিন্নভাবে উপকার নিয়েছে, মানুষকে ক্ষতি করিয়েছে, এরাও তো তার পক্ষে দাঁড়াবে। যেহেতু আমাদের কাছে প্রমাণ নাই, কেস কাবারি হবে, এরকম অনেক সমস্যা হবে, এই জন্য বাদ দাও। মামারা তো কোনোভাবেই বাদ দিতে রাজি না, যে এরকম একটা অপরাধের শাস্তি সে কি পাবে না, এটা তো হতে পারে না। নানা ছিলেন খুবই শান্ত মেজাজের একজন মানুষ। উনি বলেন, আমি আল্লাহর কাছে বিচার দিয়ে দিছি, আল্লাহ এর বিচার অবশ্যই খুবই দ্রুততার সাথে ইনশাল্লাহ করবেন, তোমরা এটা নিয়ে আর কেউ বাড়াবাড়ি করো না, একদম চুপ হয়ে যাও। নানার কথায় সকলেই একদম চুপ হয়ে যায়। মনের মধ্যে ভয়ঙ্কর রকমের ক্ষোভ থাকলেও মুরব্বির কথায় তারা সকলেই এই বিষয়ে আর বিন্দুমাত্র আগান নাই। বাচ্চার দাফন কাফন হয়ে যায়। পরিবারের শোকের যে মাতমটা, এটা কিন্তু তখনও কাটেনি যখন আরো একটি ভয়ঙ্কর খবর আসে। একদিন সকালবেলা খবর আসে, এই ঘটনার মাত্র এক সপ্তাহ যায় নাই, এর মধ্যেই সকালবেলা খবর আসে, এই একটা গাছের নিচে ডাকাতটা কবিরাজের মরদেহ পাওয়া গেছে। সে বসে আছে, বসা অবস্থায় মারা গেছে। অনেক লোক তাকে দেখতে যায়, দেখা গেল তার শরীরে কোনো কাপড় চোপড় ছিল না, হয়তো বা ওইভাবেই বসে সে কোনো একটা সাধনা করছিল। সে বসে আছে অথচ তার মাথাটা উল্টো দিকে ঘোরানো, মানে হচ্ছে তার ঘাড়টা ঘুরিয়ে মুচড়িয়ে উল্টো দিকে নিয়ে এসেছে, মানে তার বুক পা যেদিকে সেদিকে তার মাথা বা মুখমণ্ডল না, তার মাথাটা পুরোটাই তার পিঠের দিকে, একটা গাছের নিচে বসে আছে, ওভাবেই সে মারা গেছে। তখন সকলেই বুঝতে পারল নিশ্চয়ই কোনো একটা সাধনা করতে গেছিল, এর যে জিনপরীরা যেগুলোকে বন্দী করে রাখছে এরা এসে কাজ ঘটিয়ে দিয়েছে। অনেকেই খুশি হয়েছিলেন, কারণ তার দ্বারা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন, ভয়ঙ্কর ভয়ঙ্কর কালো জাদু সে করত। এই ঘটনার পর তখন নানা বলেছিলেন, দেখলি কিভাবে আল্লাহর বিচারটা হয়ে গেল। এখন প্রশ্ন হলো যে কিভাবে এই ঘটনাটা ঘটল, এটা জানার একটা আগ্রহ বা কৌতূহল এই ইমন ভাইয়ের নানা বাড়ি দাদা বাড়ি তাদের পরিবারের মধ্যে বা গ্রামের অনেক মানুষের মধ্যে ছিল। একজন হুজুরের সাথে ওনারা যোগাযোগ করেছিলেন পারিবারিকভাবে, সেই হুজুর এক ভয়ঙ্কর তথ্য দেয়। হুজুর জানান যে হ্যাঁ এটা সত্য, এই ডাকাতটা কবিরাজি ইমন ভাইয়ের ওই খালাতো ভাইকে হত্যা করিয়েছে। এই ডাকাতটা কবিরাজের কাছে অনেক ধরনের পিশাচ শ্রেণীর জিন ছিল, এর মধ্যে একটা হিন্দু জিন ছিল, সে ওইরকম খারাপ জিন না, আবার একটা মুসলিম জিন ছিল, সেও ভালো জিন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অনেক ভয়ঙ্কর ধরনের কাজ, বিশেষ করে মানুষকে হত্যা করা সংক্রান্ত কাজ, বিশেষ করে শিশু হত্যা সংক্রান্ত কাজগুলো এই ডাকাতটা কবিরাজ ওই হিন্দু জিনকে দিয়ে করাত। হিন্দু জিন করতে চাইত না, শুধু যে তারা দুইটা জিন ছিল বিশেষ এরকম না, তার কাছে আরো অনেক জিন ছিল, যেই কাজ করতে চাইত না তাকেই নাকি ভয়ঙ্কর ধরনের নির্যাতন করত। জিনেদের শরীর ঝলসে দেয়া সহ মুহূর্তের মধ্যেই তাকে হত্যা করা, এটা এগুলো দেখে অন্য জিনেরাও খুব ভয় পেত যে তার আদেশ অমান্য যদি করে সাথে সাথে তো এই ধরনের একটা ঘটনা ঘটাবে, কারণ সে খুবই বদরাগী, তার মধ্যে মায়া মমতা কিছু নাই, এই জন্য জিনেরাও খুব ভয় পেত। তো হয় কি, ওই যে নানা বাড়ি থেকে চলে আসার পর বা বের হয়ে আসার পর তার মনের মধ্যে তো ক্ষোভ পুষে রেখেছিল, সে এই দুইটা জিনকেই ডাক দেয়। ডাক দিয়ে হিন্দু জিনকে বলে যে তুই যাবি গিয়ে ওই বাচ্চাটাকে গলা টিপে হত্যা করে পুকুরের মধ্যে ফেলে রাখবি। হিন্দু জিন তো রাজি না, যখনই বলছে রাজি না, বলে এক্ষুনি তোকে আমি ঝলসে মেরে ফেলব, শরীর পুরায় দিব। তখন হিন্দু জিনটা রাজি হয়, হিন্দু জিনটা হত্যা করার উদ্দেশ্যে যখন বেরিয়ে পড়ে তখন ওই মুসলিম জিনটা গিয়ে ওই হিন্দু জিনকে বলে যে ভাই এমন একটা কাজ করিস না, একদম নিরীহ বাচ্চা, এটাকে হত্যা করিস না। তখন ওই হিন্দু জিন বলেছিল যে আমার কি করার আছে, আমি যদি ওকে না মারি এই ডাকাতটা কবিরাজ আমাকেই মেরে ফেলবে, আমার কিছু করণীয় নাই, তবে সুযোগ যদি আমি পাই রে আমাকে দিয়ে যে এই বাচ্চাটাকে যে মারাচ্ছে হত্যা করাচ্ছে এর প্রতিশোধ আমি নেব, আর আমি যদি নিতে না পারি আমার হয়ে তুই নিবি। এই বলে ওই জিনটা চলে যায়, যাওয়ার পরই ওই ঘরের ভিতর থেকে ওই বাচ্চাকে নিয়ে গলা টিপে হত্যা করে ওই পুকুরের মধ্যে ফেলে রাখে। এদিকে ওই মুসলিম জিন হিন্দু জিন ওরা দুইজনই তো কবিরাজকে মারবে মনে মনে একদম প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেছে যে ওইটাকে মারবই, খালি একটু এদিক ওদিক হোক, খালি সুযোগটা পাই। ওরা সবসময় তাকে তাকে আসে কিন্তু কবিরাজকে বুঝতে দেয়নি। তো কবিরাজ বিভিন্ন সময় তার তন্ত্রমন্ত্রগুলো জারি রাখার জন্য, মানে সেই শক্তি যেন ঠিক থাকে এই জন্য নির্দিষ্ট সময়গুলোতে সে রিচুয়াল করত, এগুলোতে কিন্তু কোনো ভুল করা যাবে না, ভুল করলেই বন্ধনই কেটে যাবে। ওই হিন্দু পিশাচ শ্রেণীর জিন যে আসলে খারাপ ছিল না ওইরকম, কিন্তু তাকে দিয়ে মানুষদেরকে বিশেষ করে বাচ্চাদেরকে হত্যা করাতো, তো ওইরকম জিনদেরকে বশীভূত করে রাখার জন্য যে রিচুয়ালগুলো করতে হয় নির্দিষ্ট সময়, সে ওরকমই একটা রিচুয়াল করতে বসছিল। এদিকে ওই দুটা জিন কি করেছে, এমন একটা আবহ সৃষ্টি করেছে যাতে করে এই কবিরাজের কিছুটা ঘুম আসে। আসলে এই কবিরাজের তাদের আবহের কারণেই ঘুম আসছে নাকি এমনি ঘুম আসছে, একটু তন্দ্রাচ্ছন্ন ভাব হয়ে গিয়েছে, সে যে মন্ত্র পাঠ করছে হঠাৎ করে মন্ত্র কিছুটা এলোমেলো হয়ে যায়, আর ওই সময় তার চারদিকের যে বন্ধনীটা সেটা দুর্বল হয়ে পড়ে, আর এই সুযোগটা নিয়েছে ওই মুসলিম জিন। সে গিয়ে সাথে সাথে ঘাটটা ঠিক উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে, আর এর মাধ্যমে তার সাথে যে সমস্ত জিনগুলো ছিল, বিশেষ করে কবিরাজের সাথে জিনগুলো ছিল, সবাই মুক্তি পেয়ে যায়, আর ওই হিন্দু জিনটাও মুক্তি পেয়ে যায়। সব জিনগুলো মুক্তির আনন্দে তারা চলে যায়। এভাবে ওই জিনেরাই মূলত ইমন ভাইয়ের সেই খালাতো ভাই, যে একদম শিশু বাচ্চা ছিল, নৃশংসভাবে হত্যার প্রতিশোধ আল্লাহ তাআলা ওদেরকে দিয়েই নিয়েছে। তারাও খুব ক্ষিপ্ত ছিল যে এইভাবে আমাদেরকে দিয়ে অন্যায় করাচ্ছে। অনেক ধরনের অন্যায় ওই ডাকাতটা কবিরাজ তাদেরকে দিয়ে করিয়েছে। আর বললাম তো যে যদি কোনো জিন আদেশ অমান্য করত, ভয়ঙ্কর বিপদ তাদের উপর নেমে আসত, ভয়ঙ্করভাবে তাদেরকে শাস্তি দিত, অন্য জিনেরাও ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিত। এভাবেই ওই ডাকাতটা কবিরাজের মৃত্যু ঘটে। ওই এলাকায় যারা আছেন তারা হয়তো বা ডাকাতটা কবিরাজের নাম শুনে থাকবেন। তার আসল নাম কি এটা অবশ্য ইমন প্রধানিয়া ভাই বলতে পারেন নাই, তবে তিনি ডাকাতটা কবিরাজ নামে পরিচিত ছিলেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। অনেকেই বলেন যে শিশুদের এই যে ব্যাপারগুলো, এটা শুনো আমরা যতটুকু সম্ভব এড়িয়ে যাই, আমরা চেষ্টা করি। প্রিয় লিসেনার্স, কোনো শিশুর এই যে ব্যাপারগুলো, এগুলো যতটুকু সম্ভব আমরা এড়িয়ে যেতে, যেটা না বললেই না সেটাই বলার চেষ্টা করি। অনেক কিছু কিন্তু এড়িয়ে যায়, এটা সত্য, কিন্তু তারপরও কেন বলি জানেন? আমরা যাতে এই ব্ল্যাক ম্যাজিক যারা করে তাদের থেকে যেন দূরে থাকি, ব্ল্যাক ম্যাজিক থেকে দূরে থাকি, ব্ল্যাক ম্যাজিকের ভয়াবহতা থেকে আমরা যেন দূরে থাকতে পারি, সেই সাথে বিভিন্ন ইস্যুতে আল্লাহ যেন আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করেন। কারণ কোনো বিষয়ের ভয়াবহতাটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমরা সেই বিষয়টাকে অনেক ক্ষেত্রেই হেলাফেলা করি, কিন্তু এর পরিণতি যে কি ভয়ঙ্কর হতে পারে তা তো আমরা বুঝতে পারি না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে সন্ধ্যাবেলায় বের করো না, যখন রাত নেমে আসবে তখন বের করতে পারো। কারণ ওই সময় আল্লাহ তাআলা তার সৃষ্টি ভয়ঙ্কর জিনিসগুলোকে মুক্ত করে দেন, এই জন্য ওই সময় অনেক বড় ধরনের বিপদ আপদ হতে পারে। প্রিয় লিসেনার্স, আশা করছি আমাদের এবারের এপিসোডটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাআল্লাহ। আপনাদের কাছ থেকে প্রতিনিয়ত আরো অনেক অনেক ঘটনা চাই। সত্য ভয়ের ঘটনা প্রচারের মাধ্যম দিয়ে আমরা হারিয়ে যাওয়া সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনতে চাই যতটুকু পারি। জানি কিছুটা হলেও সক্ষম হয়েছে, যার কারণে এই বাংলাদেশের মাঠে ঘাটে পথে প্রান্তরে চায়ের দোকানে সেলুনে বিভিন্ন আড্ডায় আফনান দ্য হর ওয়ার্ল্ডের বিভিন্ন ঘটনাগুলো বাঁচতে থাকে। মাঠে কৃষক কাজ করছেন, তাদের মোবাইল ফোনটা তাদের এই কোমরের মধ্যে গুঁজে রেখে আফনান দ্য হর ওয়ার্ল্ড চালিয়ে তারা ধান রোপণ করছেন, ধান কাটছেন, অনেক কাজ করছেন, সেই ভিডিওগুলো ছবিগুলো আমরা দেখতে পাই। এটা আমাদের কাছে খুবই ভালো লাগার মতো একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা এরকমটাই চেয়েছিলাম যে আমাদের গ্রাম বাংলার মানুষরাও যখন ঘটনাগুলো শুনবেন, গ্রহণ করবেন, তখনই বুঝতে পারবো যে আফনান দ্য হর ওয়ার্ল্ড সত্য ভয়ের ঘটনা প্রচার করতে পারছে। কারণ হচ্ছে গ্রাম বাংলার মানুষ যারা আছেন তারা কিন্তু ঘটনা শুনলে বুঝতে পারেন যে সত্য ভয়ের ঘটনার অনুভূতিটা কি, আর সত্যি সত্য ভয়ের ঘটনাগুলো কেমন হতে পারে, ওনারা কিন্তু ধারণা রাখেন। এই জন্যই বলা হয়ে থাকে যে কেউ হয়তোবা অল্প কিছু মানুষকে বোকা বানাতে পারে, কেউ হয়তোবা অনেক মানুষকে বোকা বানাতে পারে, কিন্তু কেউ অ্যাট এ টাইম, মানে একটার সময় সবাইকে বোকা বানাতে পারবে না। কোনো না কোনো মানুষ কিন্তু সেটা ধরতেই পারবে। আমরা বিশ্বাস করি আফনান দ্য হর ওয়ার্ল্ডের সম্মানিত ঘটনা সংগ্রাহকগণ সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে পাঠান, আমরা সেই বিশ্বাসটা সবসময় করে যেতে চাই। আমরাও বিশ্বাস করি আমরা সত্য ভয়ের ঘটনা প্রচারে সর্বোচ্চ চেষ্টা করি। এটা সত্য যে সব ঘটনার সত্যতা আমরা যাচাই করতে পারি না, আমাদের দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতাগুলো আমরা লিসেনারদের কাছে সবসময় স্বীকার করি, ক্ষমাও চাই। আশা করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, লিসেনাররাও আমাদের এই অক্ষমতাগুলোকে ক্ষমা করবেন। প্রিয় লিসেনার্স, ইনশাল্লাহ আগামীকাল ভয়েস শিহরণ বইয়ের আরও একটি ঘটনা নিয়ে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ঘটনা পাঠিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হোল ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স,